20 নভেম্বর 2015 বড় বাংলা জামে মসজিদ ডেমরা শারুলিয়া ঢাকা মাসিক মজলিসে কুত্তাহান মারিবিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বরকতুল আলিয়া।
এটা কি তোমার প্রেমের আলো তোমায় না বাবা, তোমার প্রেমের আলো না বুঝে পড়তে বস 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 শেষ করো। কোথার থেকে লিখছো? লিখে দেখাও নেই, কারেকশন করো নেই। মাটিতে রেখো না, উপরে রেখো। চালু কর। এটা কি বাইরে? এটা থেকে দূরে বসেন, এর কাছে বসেন না, দূরে বসেন। ধাক্কা ধুকা লাগলে লাগবে মুখের মধ্যে। Thank you. ارے باپ رے مسل کرے رکھا رہا سو رہا تو یہ تھوڑا سا دیکھا আর উঠানো করে সেটা করতে পারেন ঠিক আছে এই বাইরেরটা কি জন্য লাগাইছেন ভিতরে ভালোভাবে লাগাই দিতেন মানুষের শুনতে বাইরেটা লাগাইলে কি ফায়দা কি বাইরে আওয়াজ যদি তাকে কেউ শুনে বাইরেটা কেউ শুনে হ্যাঁ এইটাতে লাগাও কেন হাত বারে ভাই আবার তুমিও গেছো কেন আপনারা এত সময় কষ্ট করে এখানে বসে আছেন দুনিয়ার কোন স্বার্থে না সিরেফ আল্লাহর মহব্বতে আখিরাতের ফিকির নিয়ে আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ তাআলার দিন এর মহব্বত নিয়ে আল্লাহ তাআলা আপনাদের এই কষ্ট মেহনত এবং কুরবানি কবুল করেন এবং সকলকে উত্তম পুরস্কার দান করেন দুনিয়ার মানুষ বিভিন্ন লাইনে মেহনত করে পরিশ্রম করে, যে যে লাইনে মেহনত করে এটার ফল পায়। রিক্সাওয়ালা মেহনত করে, একটা লোককে এক মাইল দূরে নিয়ে যায়, কষ্ট করে, কিছু টাকা পায়। এক মাইল দূরে নিলে তো 30 টাকা পায়, 20 টাকা, 30 টাকা পায়। আগে তো কম পাইত, এখন বেশি পায়। পুরোনা যুগে রিক্সার ভাড়া কম ছিল না। আমি বরিশাল শহরে বরিশাল মাহমুদিয়া পড়তাম, বরিশাল টাউন থেকে সেই আমানতগঞ্জ বেলতলা, ওখানে গিয়ে নামতাম তো সে দুইজন উঠে রিক্সা আট আনা করে নিত, আট আনা এক টানা, 1 টাকা দিলে এত মাইল যাওয়া যেত, কয়েক মাইল আট আনা দিয়ে আমরা চলে যেতাম। এখন তো সেটা এতটুকু যাইতে হলে 40 টাকা লাগবে মনে হয়, 35 টাকা, 40 টাকা মনে হয় এরকম লাগবে। এরকম গেন্দারিয়া থেকে সদরঘাট, গেন্দারিয়া থেকে সদরঘাট যাইতে 1 টাকা, 1 টাকা, 2 টাকা দিলে বস সদরঘাট। এখন কত লাগে? 50 টাকা লাগে। আর লঞ্চ আসার টাইম হলে তাতে তো হয় না। তো পুরোনা যুগে পয়সা কম ছিল, সে যুগে পয়সা বেশি, কি ঠিক কিনা হবে? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দীন ইমান ইসলামের রাস্তা শিক্ষা দিচ্ছেন, এত সহজ, এত আরামদায়ক, এত বেশি লাভজনক ভাবে যে কাল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না দীন ইউসুর, আল্লাহর দীন একদম সহজ। একবার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন যে মাতা আলকা আহিব্বাই, কবে আমার মাতা আলকা ইখওয়ানি, কবে আমার এই না অথবা আহিব্বাই, কখন আমার প্রিয়দের সঙ্গে, হ্যাঁ মাতা আলকা আহিব্বাই, কখন আমার প্রিয়দের সঙ্গে, একান্ত প্রিয়দের সঙ্গে আমার দেখা হবে, যাদেরকে আমি অন্তর দিয়ে ভালোবাসি, তাদেরকে দেখার জন্য আমি অপেক্ষমান। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন যে আলাসনা আহিব্বাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার প্রিয়জন না? সাহাবীরা এই প্রশ্ন করলেন, আপনি প্রিয়জনদের দেখবার জন্য অপেক্ষা আছেন, আমরা কি আপনার প্রিয়জন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাষায় কথা বলতেন, সকলে খুশি হয়ে যেত, সকলকে পাগল বানায় ফেলতেন। তিনি বললেন যে আন্তুমা সাহাবি ও আহিব্বাই আল্লাযীনা ইউমিনুনা বি ওয়ালাম ইয়ারাউনি, যে তোমরা তো আমার সাহাবি, আমি আমার প্রিয়জন বলতে তাদেরকে বুঝাচ্ছি যারা আমার আমাকে দেখে নাই কিন্তু আমার উপর ইমান আনবে, শেষ জামানাতে আসবে আমাকে দেখবে না কিন্তু আমার উপর ইমান আনবে, ওরা সব আমার প্রিয়জন। শুনতেছেন ভাইরা, কেসা আজিব মামলা, তোমরা আসহাব আর তারা আমার আহবাব, তোমরা সাহাবি তারা আমরা হাবিব। রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম শেষ জমান রুম্মতকে নিজের প্রিয়জন বলে আখ্যায়িত করছেন, এটা কি আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের বিষয় না? কি বুঝেন না আপনারা? হ্যাঁ, দোকানে গিয়ে গামছা বিক্রি করলে টাকা লাভ হলে 10 টাকা, এটা তো আমরা সবাই বুঝি। গোলালু 5 কেজি বিক্রি করলে হ্যাঁ কয় টাকা লাভ হলো, 10 টাকা না 20 টাকা, এটা বুঝি। তো দিনের কথা যদি বুঝার তৌফিক হয় এটা হলো সবচেয়ে বড় নেয়ামত। শুনতেছেন ভাইয়েরা? তো ওই আগের যুগে যেখানে রিক্সা ভাড়া 8 আনা সেখানে এখন 20 টাকা, 25 টাকা, 30 টাকা। তো রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একবার বললেন যে সাহাবিরা তোমরা আমল করো, শেষ জমানার আমার উম্মত আমল করবে। তো ওরা এক একজন যে আমল করবে না, একটা আমল করলে 50 জনের সমান স্বভাব পাবে। সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে এমন এমন প্রশ্ন করতেন উম্মতের কিসমত খুলে যেত, উম্মতের কিসমত খুলে যেত। বড় বড় এলমের দুয়া এলমের দ্বার উন্মুক্ত হয়ে যেত। তো বললেন যে পঞ্চাশ জন কি সেই যুগের না আমাদের যুগের, কি কথা প্রশ্নটা কেমন, পঞ্চাশ এক আমল করলে পঞ্চাশ জনের আমলের সব, সেই পঞ্চাশ জন কি আমাদের যুগের নাকি সেই যুগের, এই প্রশ্ন তো আমাদের কোন মাথায় খেলত না, কিন্তু সাহাবা একরাম এমন এক প্রশ্ন তুলছেন কি বলা সুবহানাল্লাহ। এই প্রশ্নের কারণে প্রত্যেক সাহাবিকে কয়েক হাজার কোটি ডলার দিল, সেটা সামান্য, কয়েক হাজার কোটি ডলার পুরস্কার দিল সেটা সামান্য, কারণ রসুল্লাহ সাল্লাম তখন উত্তরে বললেন সাহাবিরা যে এই সেই জমানার না, তোমাদের যুগের পঞ্চাশ জনের সমান আল্লাহ পাক তাকে তাদের এক একজনকে সাবধান করবে। তার মানে একবার উজু করলে রসুল সাল্লাহ আলাইস্লামের জমানায় উজু করলে একবার, সাহাবিদের যে উজু এই আখিরি জমানায় এক উজুতে পঞ্চাশ জন সাহাবির উজুর সব আল্লাহ পাক দান করবে। অনেকে হাদিসের এরকম ব্যাখ্যা করতে ভয় পায় না বুঝার কারণে, যে কোনটা বললে কোন বিপদে পড়ি, এজমালি অনুবাদ করে পার হয়ে চলে যায়, কি কথা বুঝেন নেই। এজন্য কোরআন সুন্নার খালি অনুবাদ যে ভাইরা পড়েন তারা ইসলামের গভীর মর্ম বুঝার মজা আর এই সৌভাগ্য থেকে বঞ্চিত থাকেন। এজন্য কোরআন হাদিস একলা নিজে নিজে পড়তে নেই, বিজ্ঞ আলেমে দিনের নিকট থেকে বিজ্ঞ ওস্তাদ থেকে পড়তে হয়, ফের সাহসের সাথে বলতে পারবেন যে আমি এমন পাকা ওস্তাদের কাছে পড়ছি তিনি এই ব্যাখ্যা দিচ্ছেন, আপনার কোনো ভয় থাকবে না, বুঝতে হবে, ক্লিয়ার হইতে হবে, পরিষ্কার হইতে হবে বিষয়টা, কথা বুঝেন নেই ভাইরা। অনুরূপ যে এই হাদিসের মর্ম যে শেষ জমানায় আমার উম্মত যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ওদের একবার লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব হবে তোমাদের পঞ্চাশ জনের লা ইলাহা ইল্লাল্লাহর সওয়াব। শুনতেছেন ভাইরা, তোমরা সেই যুগে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে তোমাদের পঞ্চাশ জনের এক রাকাত নামাজের সওয়াব আল্লাহ তাকে দান করবেন, সেই যুগের কেউ যদি এক মাগরিব পড়ে তোমাদের পঞ্চাশ মাগরিবের সওয়াব তাকে দান করবেন আল্লাহ তাআলা, কেউ যদি এক ফজর পড়ে তোমাদের পঞ্চাশ ফজরের সওয়াব আল্লাহ দান করবেন, কেউ যদি এক জুমা পড়ে তোমাদের এই সাহাবিদের যুগের পঞ্চাশ জুমার পঞ্চাশ জনের বরাবর সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করবেন। কি ভাই এটা কি মামুলি বিষয় হল? দিন না বুঝার কারণে মুসলমানরা এমন বিপদগ্রস্ত যে বলার নাই। এজন্য যারা দিনের আলোচনা করেন উলামায়ে দিন তাদের উচিত যে মুসলমানদের কাছে দশ কোটি কথা বলার চেয়ে দশটা বলি, কিন্তু দশটা বুঝে বলি, তাহলে প্রত্যেক মুসলমান দেখবেন যে আল্লাহ একবার আমাদের জন্য এত বড় নেয়ামত, এত বড় সম্পদ, তো কদর করার তৌফিক হবে ইনশাআল্লাহ তাআলা। শুনতেছেন ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ কত মূল্যবান কত দামি, যে সাহাবিদের জমানাতেও ছিল নামাজ রোজা জিকির তেলাওয়াত আমল সব, কিন্তু প্রতিটি আমল এই যুগে করলে সেই যুগের পঞ্চাশ জনের বরাবর আল্লাহ পাক সওয়াব দান করবে। সাহাবায়ে কেরাম বললেন যে খামসুনা মিন্না ও মিনহু, বললেন যে খামসুনা মিনকুম আদুরু খামসিনা মিনকুম, তোমাদের পঞ্চাশ জনের সওয়াব আল্লাহ পাক তাদেরকে দান করবেন। একটা মানুষ প্রেসিডেন্ট, উনি পান ২০,০০০ টাকা, হ্যাঁ, আর প্রেসিডেন্টের খেদমত করছে এক লোক, প্রেসিডেন্টের খুব খেদমত করছে, উপকার করছে, হ্যাঁ, প্রেসিডেন্ট খুশি হয়ে গেছে, মাস শেষে প্রেসিডেন্ট বেতন পেলেন ওই রাষ্ট্রের থেকে ২০,০০০ ডলার, কিন্তু প্রেসিডেন্টের খেদমত যে করছে, প্রেসিডেন্ট এত খুশি হলেন ওরে দিলেন ৫০,০০০ ডলার, কি কথা বুঝেন নাই, তুই ৫০,০০০ ডলার নিয়ে যা, এই ৫০,০০০ ডলার কি মামুলি নেয়ামত, কতদিন পরিশ্রম করে ওর একটা কামাই করা লাগতো, এক মুঠে প্রেসিডেন্ট দিয়ে দিলেন, কিন্তু ওই ৫০,০০০ ডলার সে এক মাসে পাইল, তাতে কি সে প্রেসিডেন্টের সমান হবে? প্রেসিডেন্ট প্রেসিডেন্ট, কিন্তু প্রেসিডেন্টের টোটাল জমাই হয়েছে ২০,০০০, কিন্তু ও খাদেম হয়ে তো পাইল ৫০,০০০। আমরা শেষ জমানার মুসলমান, আমরা সাহাবিদের সমকক্ষ কেউ হইতে পারবো না, কারণ রসুলুল্লাহ সাল্লাহ আলাইসলামকে তারা দেখছেন, এক এক নজর রসুলুল্লাহ সাল্লাহ আলাইসলামকে দেখা কয়েক হাজার কোটি আসমান জমিন দেখার চেয়ে, কয়েক হাজার কোটি বাদশাহী পাওয়ার চেয়ে বেশি মর্যাদা সম্পূর্ণ আমল। শুনতেছেন ভাইরা, ওই দুইটা চক্ষু সাহাবীদের চক্ষু ওই চেহারা মুবারক দেখছে, ওই চক্ষুগুলোকে দেখছে যে চক্ষু মহান আল্লাহর দিদার লাভ করছিল মেরাজের সময় আরশে আজমে। সেই চক্ষু আমরা কোথায় পাবো ভাই? এজন্য সাহাবীদের প্রতিটি আমলই ছিল দামি, তাদের জিন্দগি ছিল দামি, রসুল্লাহ সাল্লামের সৌবত তাদেরকে এত উঁচু মর্তবাওয়ালা বানায় দিচ্ছে। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, আপনারা খেয়াল করে শুনবেন ভাইরা, খেয়াল করে শুনবেন, আমি খুব অসুস্থ মানুষ ভাই, কমজোর লোক, কিন্তু ছুটে আসি এই উদ্দেশ্যে যে মুসলমান ভাইরা মহব্বত করে দিনের কথা শুনেন, দিনের আলোচনা করা এই উদ্দেশ্যে যাতে দিন দিনের বুঝ পয়দা হয়, দিনই জিন্দগি পয়দা হয়। আমরা সারাদিন কি নামাজ পড়তে থাকি ভাইরা? আজকে সারাদিন কি নামাজ পড়ছিলেন? সবাই সারাদিন রোজা রাখছিলেন? সবাই কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন? কি আমার কথা বুঝেন না আপনারা? সবাই সারাদিন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছিলেন? এই হাজারো আমলের চেয়ে দিনের বুঝ দামি জিনিস, কি কথা বুঝেন নাই? হাজারো আমলের চেয়ে দিনের বুঝের দাম বেশি। হ্যাঁ, আমল করে হাজার হাজার, বুঝ সহি নাই সবটা নষ্ট, আর আমল করে অল্প একটু, বুঝ সহি এখলাস আছে আল্লাহকে রাজি করার জন্য আমল, আর বুঝ সহি আছে, দিনই বুঝ সহি, তাহলে অল্প আমল তাকে জান্নাতে পৌঁছিয়ে দেয়। মানুষে মনে করে সাহাবীদের আমলের কোনো অন্ত ছিল না, মানুষ দিন না বুঝার কারণে মানুষ মনে করে সাহাবীরা মনে হয় সারাদিন খালি আমলই করতেন, নামাজই করতেন, তেলাওয়াতই করতেন, সারাদিন বোধ হয় ওয়াজ নসিহত করতেই থাকতেন যে চল ভাই ইমানান 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 ইমানান, এই স্লোগান দিতে দিতে সারাদিন দৌড়াইতে থাকতেন রাস্তায় রাস্তায়, দোকান বন্ধ, খেত বন্ধ, বাগান বন্ধ, কাজ নাই কর্ম নাই, আল্লাহ খাওয়াবেন আল্লাহ খাওয়াবেন, আমাদের দোকান করা লাগবে না। এই চরিত্র, এই নীতি, এই আদর্শ আল্লাহর কসম সাহাবীদের ছিল না। আমার কথা আপনারা শুনতেছেন? বুঝার চেষ্টা করেন। সবাই খালি আমলের কথা বলে, আমি এইভাবে বলার উদ্দেশ্য কি, আমি এটা জানি যে মানুষ সকাল ঘুম থেকে জাগলে নাস্তা করে অফিসে যাবি, অফিস দোকানে যাবি, খেতে যাবি, বাগানে যাবি, যাবে কি না? নাকি আমাদের আজকের ওয়াজের কারণে কালকের থেকে সবাই আপনারা দোকানপাট অফিস আদালত বাদ দিয়ে ঠিকই ভোর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত জিকিরই মশগুল থাকবেন? করবেন কেউ এরকম? একজনে এরকম করবে না, এরকম করার সম্ভব না। এই কারণেই এই বিষয়টা আমি স্পষ্ট করতে চাই, কোরআন এই কথা বলে নাই চব্বিশ ঘন্টা নামাজে মশগুল থাকো, জিকিরে মশগুল থাকো, তেলাওয়াতে মশগুল থাকো, দরুদে মশগুল থাকো, না। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন হেদায়েতের রাস্তা সাফ বতলাইয়া দিয়েছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আমার যারা বন্দা হয়, আমার সঙ্গে ভালোবাসার সম্পর্ক হয়, আখিরাতের ফিকিরওয়ালা হয়, ওদের চরিত্র এই হয়, ব্যবসা করে, বাণিজ্য করে, বেচা কিনা করে, দুনিয়ার কাজকর্ম করে, কিন্তু কোন জায়গাতেই আমি আল্লাহকে ভুলে থাকে না, আমি আল্লাহর থেকে দূরে থাকে না, আমি আল্লাহ থেকে ওদের ব্যবসা ওদেরকে বিচ্ছিন্ন করে না, ওদের ব্যবসা বাণিজ্য দুনিয়ার কাম কাজ আল্লাহ থেকে ওদেরকে গাফেল করতে পারে না। এই বন্দারাই সব জান্নাতি, এই ওরাই বন্দারাই কি সব জান্নাতি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি কথা বুঝেন নেই? তারপরে কে? হযরত ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একদিন যাইতেন আর আরেকদিন যাইতে পারতেন না, কেন? ওই কাজ কাম করতেন, আ ইনকামের যে হালাল ইনকামের হালাল রুজির কাজে সেদিন ব্যস্ত থাকতেন, একদিন গ্যাপ দিয়ে ফের পরের দিন হাজির হইতেন, দুই বন্ধু একসঙ্গে চুক্তি করছেন একদিন তুমি যাবা একদিন আমি যাব, যেদিন তুমি যাবা আমি কাজ করব, যেদিন আমি যাব তুমি কাজ করবে, এইভাবে। কেন এরকম করছেন সাহাবিরা? সাহাবায়ে কেরাম তো চব্বিশ ঘন্টায় রসুল চলাচলের সঙ্গে ব্যস্ত থাকতে পারতেন, এজন্য করছেন সাহাবায়ে কেরাম এরকম, আল্লাহ রসুল চলাচল তাদেরকে এরকম সুযোগ দিয়েছেন, আল্লাহ তাআলাও সেটাকে গ্রহণ করছেন। এজন্য এই সাহাবিরা কেয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য মডেল হবে, যাতে কেয়ামত পর্যন্ত মানব জাতিরা বুঝতে পারে নবীর সাহাবিরা দোকান দোকান করলেন, ব্যবসা করলেন, বাণিজ্য করলেন, আত্মীয়তা করলেন, বন্ধুত্ব করলেন, এগুলো কেমনে হল? বোঝা গেল এই সব কিছুর ভিতরে থাকা অবস্থাতেও আল্লাহর বন্দেগী করা যায়, ঈমানের আমল করা যায়, আখেরাত কামিয়াব বানানো যায়। কথা বুঝে আসছে ভাইরা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করতেন বেশি, 5000-এর ঊর্ধ্বে একলা হযরত আবু হুরায়রা হাদিস বয়ান করতেন, অন্য কোন সাহাবী 5000 হাদিস একজনও বয়ান করেন নাই। কি কথা বুঝেন নাই ভাইরা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 হাদিসও নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1500 হাদিসও নাই, একলা হযরত আবু হুরায়রা 5000-এর বেশি হাদিস। হ্যাঁ, তো লোকজন বলতো যে আপনি এত হাদিস বলেন, বড় বড় সাহাবীরা আপনার থেকে যারা বড় তারা তো এতগুলো হাদিস বলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে যারা মুহাজির ছিলেন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছেন তারা তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতেন, আর আনসার ভাইরা ক্ষেত খামার বাগ বাগান নিয়ে ব্যস্ত থাকতেন, খেজুরের বাগান ইত্যাদি তারা নিয়ে ব্যস্ত থাকতেন। আর আমি আবু হুরায়রা না খেতে না বাগানে না ব্যবসাতে মসজিদ নবীতে বসে থাকতাম, রসুল্লাহ সাল্লাম যা বলতেন শুনতাম, এগুলো হাফেজের কোরআন শরীফের হেফজের মতো দিনরাত মুখস্থ করতে থাকতাম। এই দুই লোকমা পাইলে এটা খায়া না খায়া আমি খালি হাদিস মুখস্থ করতে থাকতাম। এরপর রসুল সাল্লাম আমার জন্য খাস ভাবে দোয়া করছেন, আমি যা শুনি সবটা জন্য আল্লাহ রসুলের হাদিস একদম মুখস্থ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লামের দোয়ার বরকতে আর এই মেহনতের উসিলাতে আল্লাহ পাক আমাকে হাদিস শরীফের এত বড় ভাণ্ডার দান করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিকে আবু হুরায়রার এলমের মর্যাদা, হাদিস ভাণ্ডারের সূত্র আমরা জানলাম, মাদ্রাসার ছেলেরা হেমজোখানের ভিতরে বসে কোরআন শরীফ পড়তে আসে, এলম নিয়ে ব্যস্ত থাকা এটা হযরত আবু হুরায়রার সুন্নত। কি কথা বুঝেন নাই? মাদ্রাসার ছেলেরা বুখারী শরীফ নিয়ে ব্যস্ত, হাদিসের কিতাব পড়তেই আছে, এটা রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হযরত আবু হুরায়রা যখন এলমের মধ্যে ডুবে ছিলেন, মাদ্রাসার তালবিলম কোরআন সুন্নাহর এলমে ডুবে থাকে তো বড় আলেম হয়, আর না হলে ছোটাছুটি করলে এরকম বড় আলেম দিনের এত বড় হিসাব অর্জন করা যায় না। আরেকদিকে হযরত আবু হুরায়রার হাদিস থেকে এটা স্পষ্ট হল যে সাহাবারা সকলেই কিন্তু হাদিস মুখস্থ করার কাজে ব্যস্ত ছিলেন না। তাহলে বোঝা গেল দুনিয়ার কাজে কর্মে যারা ব্যস্ত থাকে তারা যদি নিজ নিজ জায়গাতে দিনের উপর চলেন, হালাল ব্যবসা, হালাল বাণিজ্য, হালাল ভাবে চলাফেরা, ফরজ আমল করতেছেন, গুনাহ থেকে বাঁচতেছেন, কারো উপর জুলুম করেন না, কারো ক্ষতি করেন না, কারো গীবত করেন না, অন্তরে হিংসা নেই, অহংকার নেই, বিদ্বেষ নেই, তাহলে নিজ নিজ জায়গাতে দুনিয়ার কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও এই লোকগুলো নিঃসন্দেহে জান্নাতই হবে। শুনতেছেন ভাইরা? আরো শোনাবো, ওই সময় তো আয়াত শুনাইলাম আরেকটা আয়াত শরীফ শুনাইলি, আয়াতের অর্থ কিন্তু এটাই যে ভাইজা কুজিয়াতি সলাতু ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফযলিল্লাহ। এই আয়াতের অর্থ তাম মুফাসসিরিন এইটাই লিখছেন এবং এটাই সঠিক অর্থ। হ্যাঁ, আবেগে আজকাল আমাদের যে কেউ যে অর্থই করুক অর্থ এটাই মুফাসসিরিন কেরাম লিখছেন, যখন তোমাদের নামাজ সম্পন্ন হলো এখন যাও এই জমিনের মধ্যে তোমরা হালাল রিজিক যেটা এটা অন্বেষণ করো, এটা আমার অনুগ্রহ। হালাল রিজিকটা কি? অনুগ্রহ, আল্লাহর সন্তুষ্টির সাথে যে হালাল রিজিক তালাশ করে এটা পবিত্র কোরআনে আল্লাহ পাক নিজের ফজল এবং অনুগ্রহ বলছেন। যেমন মসজিদ থেকে বাইরে হওয়ার সময় আমরা দোয়া পড়ি, আল্লাহ মিন্নি আসালুকা মিন ফাজলিক, ফজলুন মানে হে আল্লাহ আমি চাই আপনার কিছু অনুগ্রহ, ফজলুন মানে অনুগ্রহ। এই মসজিদ থেকে বাইরে হওয়ার সময় অনুগ্রহটা কি? সেটা হলো আল্লাহ এতক্ষণ মসজিদে ছিলাম নামাজ পড়ছি, এখন বাইরে যেতেছি আমার কিছু খাওয়ান দাওয়ান লাগবে, টাকা পয়সা লাগবে, হ্যাঁ না ইনকাম লাগবে, সেটা আপনি দেন। এই ফজলুন মানি রিজিক, এই ফজলুন মানি হালাল রিজিক। ঠিক একই জিনিস কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র অভ্যাস ছিল কোরআন কোন বিষয়কে যে ভাষায় বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে, কথার মধ্যে, দোয়ার মধ্যে হুবহু ওই ভাষাটা প্রয়োগ করতেন, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা। কোরআন যেটা বলছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কাজে আমলে উচ্চারণে হুবহু সেই জিনিসটা তিনি বলতেন। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, নবী না হলে এটা সম্ভব ছিল কিভাবে? আমাদের সকলকে দুনিয়াও দেন আখেরাতও দেন, দিনও দেন দুনিয়াও দেন, তাই না? দুনিয়াও দেন আখেরাতও দেন। অনেকে অনেকে বলে যে বলেন আমার জন্য ওই দুনিয়ার দোয়া করেন, ওটা আমার লাগবে না, বলে কিনা দুই এক লোকে আবেগের চোটে বলে। আমি এরকম ভদ্রলোকদের দেখছি শিল্পপতি বলে আমার জন্য একটু দোয়া করেন, টাকা টোকা লাগবে না, ওইটা অনেক আছে, টাকা টোকা লাগবে না, পয়সার জন্য দোয়া করেন আমার জন্য, ওটা আমার লাগবে না, আল্লাহ যেন আমার দিন দেন। এই লোক কোরআন হাদিস পড়েও নাই, শুনেও নাই, বুঝেও নাই, কোনো আলেমে দিনের কাছ থেকে দিন শিখে নেই, জজ বাবার কাছ থেকে দিন শিখছে। কেন? পবিত্র কোরআনের রব্বুল আলামিন বলছেন, বদ্দা তুই দুটোটা আমার কাছে চাবি, এটাও চাবি ওইটাও চাবি, এটা লাগবে না, এটা এটা হইতেই পারে না, তুমি আমার কাছে দুটোটা চাইবে। কত মানুষ আছে বিরাট ধনী ছিল, হঠাৎ একদম সব শেষ, পথের ভিখারি হয়ে গেছে, আল্লাহ নিয়ে গেলে ফের থাকে কিছু, কাজে আমার লাগবে না এই কথা বলা অন্যায়। কি কথা বুঝেন নাই ভাইয়ারা? আমার পবিত্র কোরআনের রব্বুল আলামিন আমাদের শিক্ষা দিচ্ছেন এইভাবে, বলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তারপর ফিল আখিরাতি হাসানা, আল্লাহ দুনিয়া তো আমার সুন্দর জিনিস দেন, পছন্দের জিনিস দেন, মঙ্গলের জিনিস দেন, হ্যাঁ, এবং আখেরাতও আমাকে সুন্দর জিনিস দেন, মঙ্গলের জিনিস দেন। এখন সুন্দর জিনিস কি এটা, এটার ব্যাখ্যা অনেক। সুন্দর জিনিস আল্লাহ এমন বিবি দেন যে বিবি আমার দিনের সাহায্যকারী হয়, আর হাসানা এমন জিন্দিগি দেন যে জিন্দিগি যে হোসনে শরীয়তে পরিপূর্ণ, হ্যাঁ, যে আপনার বন্দিগিতে পরিপূর্ণ, আপনার মহব্বতে পরিপূর্ণ, সুন্নতের আমলে পরিপূর্ণ। হাসানা হাসানা সবটাই, হাসানা এটা কোনো একটা অর্থে না, ব্যাপক অর্থে। কি কথা বুঝেন নেই? অর্থাৎ দুনিয়ার জীবনের সকল বিষয় আমার সুন্দর দান করেন, আখেরাতের জীবনে সবকিছু আমার সুন্দর দান করেন, মঙ্গলজনক দান করেন, কল্যাণকর দান করেন। তার মানে মৃত্যু ইমানের সাথে হয়, কবরে আজাব না হয়, সুখে থাকি কবরও, আখেরাতে হিসাব কিতাব না হয়, বিনা হিসাবে জান্নাত পাই, শাস্তি ছাড়া জান্নাতে চলে যাই, জান্নাতে বড় মর্তবা হয়, এই যা কিছু রসুল সাল্লাহ ইসলামের কাছাকাছি থাকতে পারি জান্নাতের মধ্যে, আপনার প্রিয় বান্দাদের একদম নিকটে থাকতে পারি। কি কথা বুঝেন নাই ভাইরা? রসুল্লাহ সাল্লাহ আলহামের জান্নাতের মধ্যে জান্নাত পাওয়া এক নেয়ামত, আর কোন নবীর কাছে জান্নাত পাওয়া এটা আরো আরো বড় নেয়ামত। কি কথা বুঝেন নাই? আর রসুল্লাহ সাল্লাহ ইসলামের আশেপাশে জান্নাত পাওয়া এটা তো সর্বশ্রেষ্ঠ নেয়ামত। কি কথা বুঝে আসছে ভাইরা? হ্যাঁ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবি ছিলেন, হযরত তলহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছিলেন, তলহাতু আয-যুবায়ের জারায়া ফিল জান্নাতি। এ তলহা এবং যুবায়ের এই দুই সাহাবি, ওরা আমার দুজনই আমার জান্নাতের নিকট প্রতিবেশী। কেসা মুআমালা, শুনতেছেন ভাইরা? কি আজীব নেয়ামত! আল্লাহু আকবার, সুবহানাল্লাহ তাআলা বিহামদি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে থাকার তৌফিক দান করুন। তো কুরআন শরীফে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন কি, আমার তুমি এটা কয়ে যে আমার দুনিয়া লাগবে না, আমার আখিরাত দিয়ে, এটা বলছেন আল্লাহ তাআলা। আল্লাহ পাক শিখাইছেন দুটোটা, আর আপনি আবেগে বলেন একটা। এই জন্য যে সকল মানুষ দিন জানে না, এমনি আলেম না, গায়ের আলেম মানুষ, দিন শিখলে হজে গেলে বারবার হজ করে, এটা দিনই জজবা পয়দা হয়, দিনের কথা শুনে বারবার দিনই জজবা পয়দা হয়। তো জজবার থেকে আবেগ থেকে কথা বলে, বিবেক থেকে কথা বলে, এক্সিডেন্ট করে। এজন্য দিন শেখা উচিত নির্ভরযোগ্য ভাবে কেবল উলামায় দিন থেকে, আর উলামায় দিন থেকে যতটুকু শুনলাম ওইটুকু বলা চাই, নিজের থেকে যোগ না করে, তখন আমার দিন হেফাজত হবে, অন্যদের কাছে দিনের কথা যেটা বলবো সেটা আমার আখিরাতের সম্পদ হবে। আর যখন আবেগ আর বিবেককে এর ভিতরে মিশাবো, সংযুক্ত করব, ওইটার ভিতরে নানান কোরআন সুন্নার দলিলের বাইরের কথা সংযোগ হয়ে সেটা আমারও ক্ষতি হবে, আমার ভাইদেরও ক্ষতি হবে যারা আমার কথার মধ্যে পড়ে যাবেন। কি কথা বুঝেন নাই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি দুনিয়ার জিন্দগিও আমার সুন্দর দেন, আখিরাতের জিন্দগিও আমাকে সুন্দর দেন। শুনতেছেন ভাই? না আরো শুনবেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম ওলি আল্লাহ ছিলেন না আল্লাহ নবী ছিলেন? হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী ছিলেন না? আইয়ুব আলাইহিস সালাম অনেক ধনী ছিলেন, বিরাট বড় ধন সম্পদের মালিক। ফের আল্লাহ পাক একসময় নিয়ে গেছেন পরীক্ষামূলক। আবার হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করে দেখছেন যে যখন আমার সম্পদ এই আইয়ুবের ছিল তখনও আমাকে নিয়ে ব্যস্ত, সম্পদ যখন নাই তখনও আমাকে নিয়েই ব্যস্ত, আমার দিন নিয়েই ব্যস্ত। আবার আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, যাও আবার নেও। তো হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ পাক বিপুল ধন সম্পদের অধিকারী বানাইছেন, বড় ধনাঢ্য ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। একদিন তিনি গোসল করতেছিলেন হাম্মাম গোসলখানা, গোসলখানার মধ্যে গোসল করতেছেন, এমন সময় পরীক্ষামূলক আল্লাহ পাক পাঠাইছেন কতগুলো স্বর্ণের টিড্ডি, টিড্ডি মানে ফড়িং আছে না, এই ফড়িং জাতীয় স্বর্ণের কতগুলো টিড্ডি ফড়িং, এগুলো লাফায় লাফায় চাপায় চাপায় খালি পড়তেছে গোসলখানার মধ্যে। আইয়ুব আলাইহিস সালাম কাপড়ের আঁচল দিয়া সেই স্বর্ণের ফড়িং গুলোকে কেবল সব তুলে তুলে আঁচলে ভরতেছেন। আল্লাহ পাক জালা জালালু মানে হলো তখনই হযরত আইয়ুবকে বললে যে আইয়ুব তোমারে আমি অনেক ধন সম্পদ দেই নাই, অনেক সম্পদের অধিকারী করি নাই, উদ্দেশ্য যে আবার এগুলি লইতেছে সব আচর ভরতেছ, ব্যাপারটা কি কি আমাকে বলো? মানে কি নবী তো লোভী হন না, নবী তো ধন সম্পদের লোভ থাকে না, নেয়ামত পাইলে শুকর করেন কদর করেন, তুমি এটা কি করতেছ? দেখেন হযরত আইয়ুব আলাইহিস সালাম তখন বললেন যে হে আল্লাহ আপনি নিঃসন্দেহে আমাকে অনেক ধন সম্পদের অধিকারী করছেন, কিন্তু এখন যেটা দিতেছেন এটাও কি আপনারই হাতের নেয়ামত না? আপনার হাতের বিন্দু বিন্দু আমার জন্য মস্ত বড় দৌলত, মস্ত বড় সৌভাগ্য, আপনার হাতের দৌলত এটা, এটা আমার কাছে প্রিয় এবং দামি এবং কদর করার জিনিস। তো আল্লাহ খুশি হয়ে গেছেন। হ্যাঁ, একটা হলো নেয়ামত পায়া টাকা পয়সা ধন দৌলত পায়া ফেরাউল হওয়া, নমরুদ হওয়া, আর একটা হল নেয়ামত পায়া শুকর গুজার হওয়া। উসমান রাজিয়াল্লাহু আনহু সম্পদ ছিল কিন্তু শুকর গুজার ছিলেন, দাম্ভিক ছিলেন না। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু ধন সম্পদ ছিল, এটা দিয়া নিজে দিনের উপর চলছেন, আল্লাহকে রাজি করছেন, শুকর গুজারি করছেন, বন্দেগি করছেন, আল্লাহর দিনের খেদমত করছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমত করছেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মা নাফানি মালু আহাদিন মা নাফানি মালু আবি বকরিন, আবু বকরের ধন সম্পদ দ্বারা আমার যেই পরিমাণ উপকার হয়েছে আর কারো ধন সম্পদের দ্বারা এই পৃথিবীতে এতটা উপকার আমার হয়নি। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কথা বলেন, এইরকম ধন সম্পদ যেটা আল্লাহ রসুল এর সন্তুষ্টি লাভের উসিলা হয় সেটা কত বড় নেয়ামত বলেন। মা নাফানি মাল ওয়াহাদিন মা নাফানি মাল ওয়াবি বকরি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন এই পৃথিবীর মধ্যে তিনটা জিনিস আমার নিকট সবচাইতে প্রিয়, আর নজরু ইলাইক ওয়াল জুলুস বাইনা ইয়াদাইক ওয়া ইনফাকু মালি আলাইক। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার দিকে এক এক নজর দেখা সারা জাহানের সবকিছুর চেয়ে আমার নিকট প্রিয়, আপনার সম্মুখে একটু বসতে পারা সারা জাহানের সব সম্পদ থেকে বেশি দামি। এই হাদিসে পাঁচ থেকে প্রমাণিত হয়, হ্যাঁ, যে নবীর সম্মুখে বসা সাত আসমান জমিন থেকে বেশি দামি, হ্যাঁ না, চাঁদ সূরজ থেকে বেশি দামি এবং হাজারো লাখ কোটি বাদশাহ থেকে বেশি দামি। অনুরূপভাবে নবীর পরে নবী যাদেরকে নিজের নায়েব বলছেন, আমার নায়েব আমার স্থলাভিষিক্ত আমার ওয়ারিস, সে খাঁটি আলেমে দিন নায়েব রসুল এবং আরিফিন আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসা করা সমস্ত আসমান জমিন থেকে বেশি দামি এবং সকল নফল ইবাদত থেকে বেশি দামি। কোন আলেমে দিন খাটি আলেমে দিন আল্লাহ বলার সঙ্গে বসা, এটা কি আমার কথা? এক বুজুর্গ বলছেন যে এক জামানা সোহবতে বা উলিয়া বেতার সদ সালা তোয়াদ বেরিয়া, যে কোন আল্লাহর ওলির সঙ্গে কিছুক্ষণ বসা শত শত বছর নফল ইবাদত থেকে বেশি দামি। অনেক ভাইরা মনে করেন যে এক বুজুর্গ বলছেন এটা কি শরীয়তের দলিল, এই বুজুর্গ কোরআন হাদিসের বাইরে বললে ওটা বুজুর্গ হয় কেমনে? বুজুর্গ মানি বড়, এই বড় মানি আল্লাহর দিনে যিনি বড়, আলেম ওলামারা তাকে বুজুর্গ বলেন, মানে আল্লাহর দিনের ক্ষেত্রে বড়, আকাবের দিন। তো কোরআন হাদিসের বাইরে কথা বললে বড় হয় কেমনে? কথা বুঝেন নাই ভাইরা? বাকি এই বুজুর্গ বললেন যে ওনার দলিল কি, সেই দলিল আমি আপনাদেরকে শুনাই। হ্যাঁ, বুজুর্গদের কথার দলিল পায় না মানুষে, পেরেশান হয়, হুজুররাও পেরেশান হয়, কহ কথা একটা করলে দলিল পায় না। দলিল আছে হয়তো জানা নাই আপনার, কথা বুঝেন নাই। সেই দলিল কি? قال رسول الله صلى الله عليه وسلم যে الجليس الصالح خير من الوحده, الجليس الصالح خير من الوحده, والوحده خير من جليس السوء, وحده মানে وحده المؤمن وحده العابد। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি একলা থাকা, তোমার একলা থাকা চেয়ে দামি কোন আল্লাহওয়ালার সঙ্গে থাকা, কি কথা বুঝেন নাই? আর কোন দুষ্টের সঙ্গে, বদ্দিনের সঙ্গে, যার জিন্দগি পাপিষ্ট, যে পাপে লিপ্ত, পাপের চরিত্রওয়ালা, অভ্যাসওয়ালা, এইরকম লোকের সঙ্গে থাকার চেয়ে একলা থাকা বেশি দামি। আর একলা থাকার চেয়ে কোন সালে, কোরআন সুন্নার পরিভাষায় সালে মানি হচ্ছে কামেল দিনওয়ালা, কামেল আমলওয়ালা। সালে মানি অনেকে বলে নেককার মানুষ, দিনদার মানুষ। এই তর্জমা এমনি এই অনুবাদের দিক থেকে তো ব্যাঠিক বলবো না, কিন্তু ইসলামের মূল মর্ম হিসাবে এই অনুবাদ সঠিক না, এটা ইনকমপ্লিট অনুবাদ। যারা বুঝেন না তারাই অনুবাদ করেন। ও কোরআন সুন্নার পরিভাষায় নেক আমল ওয়ালা বলে তাদেরকে, যার ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুন্নতে মুয়াক্কাদা ঠিক আছে, গুনাহ থেকে বিলকুল বিরত থাকে, গুনার রাস্তা হাঁটেই না, ঈমান আকীদা সহি, কোনো বেদাতের সঙ্গে সম্পর্ক নাই, কোনো গুনার সঙ্গে সম্পর্ক নাই, এইরকম লোককেই নেককার বলে, এইরকম লোককেই মুত্তাকি বলে, দিনদার বলে, এইরকম লোককেই মুনিব বলে, এইরকম লোককেই আল্লাহওয়ালা বলে, এরকম লোককেই জান্নাতি বলে, আহলে জান্নাত বলে। কি কথা বুঝেন নাই ভাইরা? কোরআন সুন্নার পরিভাষায় এই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, দুই জিনিস থাকলে জান্নাতুল ফিরদাউস, ঈমান আর নেক আমল। কয় জিনিস থাকলে জান্নাতুল ফিরদাউস ভাই? কোরআন শরীফে আল্লাহ বলতেছেন ঈমান আর নেক আমল। এখন এক লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, দান সদকা হাজার করে, মাদ্রাসা একশো টাকা আয়ন করছে, মসজিদ দুশো টাকা আয়ন করছে, হাজার হাজার লোক তাকে সম্মান করে, মহব্বত করে, দিনদার বলে, নেককার বলে, কিন্তু এই লোক বৌরে খালি পিটায়। কি কথা বুঝেন নাই? শাশুড়িরে গালি দেয়, বৌরে বলে অমুকের বাচ্চা তমুক, বলে কিনা মানুষ এরকম? মাথায় পাগড়ি, মুখে দাড়ি, হাতে দশমি, হজ উমরা বেসুমার, বউর সঙ্গে দুর্ব্যবহার, আসে না এরকম লোক? আবার ভাইয়ের হক নষ্ট করে, বোন আইসা চোখের পানি ফেলে, বোনের হকটা বুঝায় দেয় না, পরের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, মা বাবার সঙ্গে দুর্ব্যবহার করে। হ্যাঁ, এই লোক তো দুনিয়াওয়ালাদের সামনে বড় দিনদার, নেককার, কিন্তু ওর নেককার তো বটে, নেক আমল তো বহুত করে, নামাজে দাঁড়ায় নামাজ ছাড়ি না, এরশাক ছোটে না, আওয়াবিন ছোটে না, তাহাজ্জুদ ছোটে না, শূন্য ছুটে না, মেসওয়াক ছুটে না, সব আমল ঠিক আছে, কিন্তু বাবার সঙ্গে বেয়াদবিটাও ঠিক আছে, মুরব্বীদের সঙ্গে গুস্তাকি বেয়াদবি ঠিক আছে, এরকম করে কিনা কিছু লোকে? হ্যাঁ, তো এই লোক কোরআন সুন্নার পরিভাষায় আদৌ সে নেককার নয়, সব পাক্কা ফাসেক, সে একটা পাপিষ্ঠ লোক। আমার ভাইয়েরা কথা বুঝতেছেন? সে নেক আমলওয়ালা। কোরআন শরীফে, কোরআন সুন্নার পরিভাষায় নেককার তাকেই বলে যে তার জিন্দগির সমগ্র অংশ পূর্ণাঙ্গভাবে সে দিনওয়ালা, কোন জায়গাতে খুঁত নাই, ত্রুটি নাই। হ্যাঁ, এমন হইতে পারে যে একটা লোক নেক আমলওয়ালা, নেক চরিত্রওয়ালা, নেক জিন্দগিওয়ালা, পুরোপুরি কোরআন সুন্না মোতাবেক জিন্দগি, কিন্তু হঠাৎ ভুল হয়ে গেছে, আপনার সঙ্গে খারাপ খারাপ ব্যবহার করছে, পরে একটু পরে 10 মিনিট পরে গিয়ে অনুতপ্ত হয়েছে, আইসাই হাত ধরে বললো চাচা আমি বড় অন্যায় করছি, আমি খুব পেরেছান, আমার আল্লাহর কাছে মাফ করে দেন। আপনি বললেন যে না 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 আমি এটা মনে রেখে দিই, না চাচা আপনি আমার বলেন যে আল্লাহর কাছে মাফ করে দিয়েছেন, এই আপনি বললেন যে মাফ করে দিয়েছেন। এই লোক এক্সিডেন্ট করছে কিন্তু সে পাপিষ্ট না, সেও নেককার, সেও নেক আমলওয়ালা, নিঃসন্দেহ জান্নাতি জিন্দেগিওয়ালা। হাকিউল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এই বিষয়টাকে এইভাবে বলছেন যে জান্নাতির জান্নাতি জিন্দেগিওয়ালা হওয়া, মুত্তাকি হওয়া এমনটা সহজ যেমন নাকি উজু সহকারে থাকা সহজ। কেমন এক লোক, আমি উজু সবসময় বাউজু থাকি, বাউজু মানে উজুওয়ালা, সবসময় উজুর সঙ্গে থাকে, তার মানে কি এই লোক পেশাব করে না, পায়খানা করে না, কি কথা বুঝেন না, এই লোকের উজু ছুটে না 3 রাত 24 ঘন্টার মধ্যে একবারও, এই উজু থাকে সবসময়, আমার উজু সবসময় কি ইস্তেনজা করার সময় উজু কই থাকে, পেশাব করার সময় উজু অব্যাহত থাকে, আমি সবসময় উজুর সঙ্গে থাকি, কি মানে এই যে সে পেশাব করলো এরপরে গিয়েই তো উজু করে। আচ্ছা থাকিবুল উম্মত থানভী বলেন ওর উজু ছুটলেই যখন উজু করে আবার সেই উজুওয়ালা, দিন রাত উজুওয়ালা, হঠাৎ মাঝখানে ছুটলো, ছুটার পরে আবার উজু করে, আবার উজুওয়ালা, অনুরূপ ভাবে যে দিন রাত আমলের ফিকির থাকে, সচ্চরিত্রবান থাকে, চোখ গুণামুক্ত, জবান গুণামুক্ত, দিল গুণামুক্ত, হাত পা গুণামুক্ত, অঙ্গ প্রত্যঙ্গ গুণামুক্ত, এটা এইভাবে থাকারই তার অভ্যাস, পবিত্র জীবন নিয়ে থাকারই অভ্যাস, নূরওয়ালা আখলাক আর আমল নিয়ে থাকারই অভ্যাস, হঠাৎ ভুল হয়ে গেছে, হঠাৎ অন্যায় হয়ে গেছে, অনুতপ্ত হয়েছে, লজ্জিত হয়েছে, উজু ছুটলে উজু করলে যেরকম উজুওয়ালা, ভুল হওয়ার পরে আবার তওবা করলে আবার সেই ন্যায় কামল ওয়ালা, আবার সেই তাকওয়া ওয়ালা, আবার সেই জান্নাত ওয়ালা। কি কথা বুঝেন না ভাইরা, এই আজীব মামলা। এই জন্য এই বিষয়টাকে পবিত্র কোরআন রব্বুল আলামিন সংক্ষেপে বলে দিয়েছেন এইভাবে, ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবীন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন, আল্লাহ পাক বলেন যে হে বান্দারা তওবাকারীদেরকেও আমি ভালোবাসি এবং জান্নাতে দেব, জান্নাত দান করব, যেভাবে পবিত্র বান্দাদেরকে আমি ভালোবাসি তাদেরকে জান্নাত দান করব। হ্যাঁ, যারা দিন রাত পবিত্রতার ইহতেমাম করে, খালি পবিত্র খালি পবিত্র, খালি এই না যে উজু ইস্তেনজার পবিত্রতা, মুতাতাহিরিন মানে খালি এই উজুর সময় ইস্তেনজার সময় পবিত্রতা না, যারা পবিত্রতা নিয়ে জিন্দগি কাটায় তারা যেরকম আমার প্রিয় পাত্র, যারা তওবাকারী বান্দা তারাও আমার প্রিয় পাত্র। আর প্রিয় পাত্রদের ঠিকানা কি জান্নাত না জাহান্নাম, কি কথা বুঝুন না আপনারা। আল্লাহ পাক আমাদেরকে বুঝবার তৌফিক দেন। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর, যেখানে আমার যাওয়ার তৌফিক হয়, মুসলমান ভাইদের সঙ্গে কথা বলার তৌফিক হয়, আমার কোন দল নাই, পার্টি নেই, অন্তর থেকে আমরা চাই যে মুসলমান ভাইরা, সব তবকার মুসলমান দিন বুঝুক, দিনের উপর চলুক, কামিয়াব হয়ে যাক। হ্যাঁ, সব মানুষ মুরিদ হয় না, এবং মুরিদ হওয়া বায়াত হওয়া ফরজ না, ওয়াজিব না, বাধ্যতামূলক কোন আমল না, তবে কোরআন থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত একটা সুন্নত আমল। কথা বুঝেন না ভাইরা, অনেকে মনে করে বায়াত হওয়া এটা এটা একটা বেহুদা আমল, এটাকে বেহুদা বললে ইমান থাকবে না যাবে, তাই বা কি জানে, কি কথা বুঝতেছেন আপনারা। ওই সকল বন্ধুরা যারা এই বাংলা বই পুস্তক পড়ে পড়ে ইসলাম শেখেন, ইংলিশ বই পুস্তক পড়ে পড়ে ইসলাম শেখেন, ডক্টরদের কাছে ইসলাম শেখেন, ইন্টারনেট থেকে টেলিভিশন থেকে ইসলাম শেখেন, তারা কত যে ঝুঁকির মধ্যে থাকেন তাদের কোনো খেয়াল নেই। হ্যাঁ, যদি কেউ বলে যে একজন এক ডক্টর বলে দেরা রাগ তোর বায়াত টায়াত, এগুলো বাজে, হিন্দুদের যত হিন্দু খ্রিস্টানদের এই সকল ধারা, এগুলো বেদাতিদের জিন্দিগি, এগুলো সেরে কবর, এতে ইমান থাকবে না যাবে, তার কোনো খবর আছে? যেন ডক্টরদের নিকট থেকে ইসলাম শেখানো হয়, ডক্টরের নিকট থেকে রাষ্ট্রবিজ্ঞানে যে ডক্টর তার নিকট থেকে রাষ্ট্রবিজ্ঞান শিখেন, এই কথা বুঝেন নাই, অর্থোপেডিক্সে যে ডক্টর তাকে তার নিকট থেকে অর্থোপেডিক্স শিখেন, ইঞ্জিনিয়ারিং এ যে ডক্টর তার নিকট থেকে ইঞ্জিনিয়ারিং শিখেন, সায়েন্সে যে ডক্টর যে কোনো সায়েন্সে তো সায়েন্সে সেই বিভাগের ডক্টরের নিকট থেকে তার নিকট থেকে সায়েন্স শিখেন, কি কথা বুঝেন নাই ভাইরা? কিন্তু দিন শিখবেন সেরেপ উলামায় দিন থেকে, দিন শিখতে হবে আলেমে দিনের নিকট থেকে, এটা যদি হয় তাহলে দিনে জিন্দেগি নিরাপদ। আর এটার থেকে বিচ্যুতি ঘটলেই লাখ আমল বলার দিনই জিন্দেগিও ঝুঁকিপূর্ণ এবং অত্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। যেমন এই যে অনেক লোক মুসলিম সমাজে এই ভারতে বাংলাদেশে পাকিস্তানে সারা বিশ্বে এমনকি আরব দুনিয়াতে পর্যন্ত ব্যাপকভাবে বলে পড়ে, হ্যাঁ বায়াত কি জিনিস, মনে হয় যে বায়াত যারা করে এরা কোনো পূজায় পূজা আরম্ভ করে দিছে, এটাও কোন শ্যামা পূজা নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। আজিম মুআমালা পবিত্র কোরআনে রব্বুল আলামিন নিজে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাতু ইউবাইয়্যিনাকা, হে রাসূল যখন মুমিন মহিলারাও আসে, ইমানদার মহিলারাও আসে আপনার নিকট বায়াত হওয়ার জন্য, যে শিরক করব না, কাউকে অন্যায়ভাবে হত্যা করব না, কাউকে অপবাদ দিব না ইত্যাদি, তো আপনি ফাবায়ে হুন না, হে রসুল আপনি তাদেরকে বায়াত করে নেন। তো আল্লাহ পাক বললেন যে ইমানদার নারীরা আসলেও বায়াত করতে, তো নারীদের বায়াত সহজ না পুরুষের বায়াত সহজ? হ্যাঁ, তো নারীদেরকেও বায়াত করতে বলতেছেন রসুল্লাহ সাল্লাহ ইসলামকে আল্লাহ তাআলা, এবং ইমানদার নারীদেরকে। এখানে কিসের বায়াত? বোঝা গেল বায়াত নেক আমলের বায়াত এবং গুনাহ থেকে বাঁচার জন্য বায়াত, সুন্নতের উপর আমলের অঙ্গীকারের বায়াত কোরআন থেকে প্রমাণিত। আমার ভাই আপনারা কথা বুঝেন না, কোরআন হেদায়তের কিতাব কিনা? কোরআন নামাজ পড়তে বললে এটা হেদায়তের কথা, যাকাত দিতে বললে হেদায়তের কথা, রোজা রাখতে বললে হেদায়তের কথা, হজ করতে বললে হেদায়তের কথা, জিকির করতে বললে হেদায়তের কথা, কাঁদতে বললে হেদায়তের কথা, তওবা ইস্তেগফার করতে বললে হেদায়তের কথা, ওয়াজ নসিহত দাওয়াত ও তাবলীগের কথা বললে হেদায়তের কথা। হ্যাঁ, আর কোরআন যখন আরেকটা কথা বলল বায়াতের কথা, এটা কি হেদায়তের কথা না? না, আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি এটা হেদায়তের কথা, এর বাইরে কোরআনের যে কথা এটা হেদায়তের কথা না। কি হলো মুসলমানদের? হ্যাঁ, তুমিনুনা বিবাযিল কিতাবি ও তাকফুরুনা বিবাযি, কোরআনে রব্বুল আলামিন বলেন তোমরা আমার এই পবিত্র কোরআনের কিছু কথার উপর ইমান আনবা আর কিছু পরিত্যাগ করবা, এটাই কি ইসলাম? এটাই কি জান্নাতের রাস্তা? কোরআনের প্রতিটি কথার উপর ইমান আনা ফরজ না? আর না হলে ইমান থাকবে তার? হ্যাঁ, এবং সে বুখারি শরীফে হাদিস আছে ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলার বর্ণনা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদল সাহাবায়ে কেরামকে হঠাৎ ডাক দিয়ে বললেন, আসো তোমাদেরকে বায়াত করব। ফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বায়াত করলেন, কাদেরকে বায়াত করলেন? সাহাবীদেরকে। সাহাবীরা মুসলমান ছিলেন না কাফের? তো মুসলমানদেরকে আবার কিসের বায়াত করলেন? বায়াত কয়েক ভাবে করা হতো এই রসুল সাল্লাহ ইসলামের জমানায়, সাহাবিদের জমানায়। একটা হলো ইসলাম গ্রহণের সময় বায়াত, যখন ইসলাম গ্রহণ করা হইত ওই সময় হাতে হাত দিয়া ফের বায়াত গ্রহণ করতেন ইসলামের উপরে, আমি ইসলাম গ্রহণ করতেছি কালিমা পড়তেছি, এটা এ হলো ইসলাম গ্রহণের বায়াত। আরেক বায়াত ছিল যে রাষ্ট্রপ্রধানের হাতে বায়াত, বায়াতে খেলাফত, খেলাফতের বায়াত, যখন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কেউ নিযুক্ত হলেন তখন তার হাতে বায়াত। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন খলিফাতুল মুসলিমিন খলিফাতুর রাসূলুল্লাহ, তখন তার হাতে হযরত উমর বায়াত করলেন, হযরত ওসমান বায়াত করলেন, হযরত আলী বায়াত করলেন, সাহাবায়ে কেরাম বায়াত করতে থাকলেন। এই বায়াতটা কিসের বায়াত? এটা হলো খেলাফতের বায়াত। অনুরূপ ভাবে হযরত ওসমানের হাতে, হযরত আলীর হাতে বায়াত করছেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, এ হলো এক ধরনের বায়াত। কি কথা বুঝুন না আপনারা? তা এক ইসলাম গ্রহণের বায়াত, আরেকটা খেলাফতের বায়াত, আরেকটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের জন্য বায়াত গ্রহণ করতেন, চলো কে কে জিহাদে যাবে আসো আমার হাতে বায়াত গ্রহণ করো, এই বায়াত আলাল জিহাদ, এই একরকম বায়াত। আরেকটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেক আমলের অঙ্গীকারের বায়াত গ্রহণ করতেন, তাকওয়ার উপর চলার বায়াত গ্রহণ করতেন, এই বায়াত। ওই সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, আসো তোমাদের বায়াত করি, গেলেন তো তাদেরকে বায়াত করলেন। কি বায়াত? যে তো বলো শিরক করব না, হ্যাঁ শেরেক করব না, কাউকে অন্যায়ভাবে হত্যা করব না, কাউকে অপবাদ দিব না এবং মদ মদ পান করব না, এইসব বলে ফের বায়াত নিলেন। সাহাবায়ে কেরাম বায়াত গ্রহণ করলেন কি কোরআন থেকে বায়াত প্রমাণিত হলো কি হয় না? ভাইরা কথা বলেন না কেন, আপনারা কি বুঝেন না নাকি? না বায়াত বিরোধী মানুষ আপনারা সব, বায়াত বিরোধী হলে একজন দাঁড়ায় বলেন আমি বায়াত বিরোধী, আপনাকে আমি দেখবো যে আপনি কোন দলিলের কারণে বায়াতের বিরুদ্ধে কথা বলেন, কার পালায় পড়ছেন আপনি? যেখানে আল্লাহ তাআলার রহমতে আমরা কথা বলি, কোরআন সুন্নাহর স্ট্রং অকাট্য মজবুত বলিষ্ঠ দলিল প্রমাণ নিয়ে কথা বলি, এর বিপরীতে কারো কথা বলতে হলে কোরআন সুন্নাহর দলিল দিয়ে কথা বলতে হবে। বুদ্ধিজীবীদের কাছ থেকে দুনিয়ার বুদ্ধি নিবেন, এলম এবং দিন নিতে হবে নবীর নিকট থেকে। আর নবীর পরে কোরআন শরীফ রাব্বুল আলামিন বলছেন যে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, আগে বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, আমার নবী যে দিন দেন, দিনের জন্য দিনের তালিম তরবিয়তের ক্ষেত্রে যা কিছু দেন এটা তোমরা গ্রহণ করো। আর নবীর পাশাপাশি আল্লাহ পাক জাল্লা জালাল আবার বলছেন যে নবী তো দিবেন, কিন্তু নবী যখন না থাকবে ফের কি হবে? নবী যেখানে অবর্তমান সেখানে কি হবে? তো সেখানে আবার রাস্তা ক্লিয়ার করছেন আল্লাহ তাআলা, বললেন যে মা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে তোমরা যারা দিন জানো না, দিনের যে কোনো অধ্যায় জানো না, তোমাদের দায়িত্ব এবং কর্তব্য আমার নির্দেশ যে যারা আউল আলেমে দিন তাদের নিকট জিজ্ঞাসা করবা। জিজ্ঞাসা করা একটা মাত্র লাইন, সেটা সেজন্য আল্লাহ পাক বলছেন মানে আলেমে দিনের নিকট থেকে তোমার দিন শিখতে হবে। আল্লাহ পাক দিন শিখতে বললেন নবীর নিকট থেকে এবং আলেমে দিনের নিকট থেকে। আমরা দিন শিখি গায়ে আলেমের নিকট থেকে, যে আলেমের কাছে যাইতেই রাজি না। এরকম কিছু লোকও মেজাজ তবিয়ত হয়ে গেছে, এটা ভালো লক্ষণ না। অসুস্থ লোক, কঠিন রোগে আক্রান্ত, ক্যান্সার, চলেন ঢাকা যাই, চলেন মাদ্রাস যাই, ভারত যাই, হ্যাঁ না, আরো বিদেশ যাওয়ার কথা বল, না আমাদের এলাকায় পুরান ডাক্তার আছে, এই আমাদের বাপদাদা এখানে চিকিৎসা করেছে, এই যথেষ্ট। ওই লোক MBBS ও পাস না, এইরকম লোকের হাতে ক্যান্সার রোগের চিকিৎসা হবে? MBBS ও পাস করে নাই, ওই লোকের দ্বারা হার্টের চিকিৎসা হবে, ওই লোকের দ্বারা কিডনির চিকিৎসা হবে? তাহলে যে লোক দিন সম্পর্কে অল্প কিছু পড়াশোনা করছে, চাই সে 150 বই লিখছে কিন্তু সে আলেম না, তো তার দ্বারা কমপ্লিট দিনের সঠিক নির্ভরযোগ্য জ্ঞান অর্জন কিভাবে সম্ভব? কোনো ক্রমেই সম্ভব না। কিভাবে? আমার কথা বুঝেন না আপনারা? অনেকে মনে করে হাফেজ সাহেবরাই সবচেয়ে বড়, কি বলেন ভাই? কি বলেন, কি বলেন আপনি? পায়ে ব্যথা হলে ওই বাইরে চেয়ারে বসে দেন। যে মেডিকেল সায়েন্স একজন রিডিং পড়তে পারে, কি কথা বলেন নাই, আর একজনে পড়তেই পারে না। যে পড়তে পারে না তার মর্যাদা বেশি না, যে পড়তে পারে তার মর্যাদা বেশি? মেডিকেল সায়েন্স চিকিৎসা বিজ্ঞানের বইগুলো ইংলিশে লেখা, দুম পড়তে পারে, সে ফরফর ফরফর করে পড়ে যায়। তোর বাবা দেখলে খুশি হবে না নারাজ হবে? খুশি হবে না যে আমার ছেলে এইরকম মেডিকেল সায়েন্সের বইগুলো ওর প্রফেসরের সামনে ধুম পড়ে চলে গেল, আর প্রফেসর হাসতে থাকলেন খুশিতে, মাশাআল্লাহ আমার ছেলে অনেক অগ্রগামী। পরে আরেকটা ছেলে ওর পাশে বসা, বলে তুই তুই পড় একটু, হাস কি, আমি এখনো এতটুকু আগায় নেই, আমি এমনি পড়তে পারি ইংলিশ মিংলিশ, মেডিকেল সায়েন্সের এই সকল উচ্চারণ এই পরিভাষাটা সেগুলি আমি জানিও না, আমি করতে পারবো না। আচ্ছা তুই পড়, আস্তে আস্তে আগাবি। যে ইংলিশ পড়তে পারে, মেডিকেল সায়েন্সের বইগুলো রিডিং পড়তে পারে না, দুজনের মধ্যে বেশি অগ্রগামী কে, বেশি উত্তম কে? যে পড়তে পারে যথাযথভাবে, সে না? আচ্ছা পরে তাকে বলা হলো তুমি যে এতক্ষণ পর্যন্ত পড়লা 150-200 পৃষ্ঠা, একটু বুঝাই দাও তো, আমি এখনো বুঝতে পারি না, আমি স্যারের কাছে পড়ব দীর্ঘদিন, দীর্ঘদিন পড়ার পরে পাঁচ বছর ছয় বছর এমবিবিএস পড়ব, ইন্টারনি করব, তখন আমি ভালো মতো বুঝতে পারবো। এখন আমি এমনি পড়তে পারি কিন্তু এখন আমি বুঝি না। যে পড়তে পারে মেডিকেল সায়েন্সের সব বই, কি কথা বুঝুন নেই, যে পড়তে না পারে তারে ভর্তি করবে কি জন্য? পড়তে পারে কিন্তু সে বুঝে না, পড়তে পারে কিন্তু বুঝে না তার দাম বেশি, না বুঝতেও পারে তার দাম বেশি। আপনারা বুঝেন না ভাইরা কথা? তাহলে একজন কোরআনের ৩০ পারা কোরআনের হাফেজ, আরেকজন কোরআন শরীফ পড়তে পারে না। যে পড়তে পারে না তার মর্যাদা বেশি, না যে পড়তে পারে তার মর্যাদা বেশি? আর যে কোরআন পড়তে পারে কিন্তু হাফেজ না, যে পড়তে পারে তার মর্যাদা বেশি, না কোরআনের হাফেজ তার মর্যাদা বেশি? হাফেজের মর্যাদা বেশি। আপনি হাফেজ সাহেবের বললেন যে হাফেজ সাহেব সূরা ইউসুফের তাফসীর না এক এক জায়গায় শুনলাম যে অনেক মজা, তা আমার একটু বুঝাই দেন। বলে আমি তো মুখস্থ করছি, আমি অর্থ বুঝি না। কি কথা বুঝেন নাই? এখন হাফেজ সাহেব ৩০ পারা মুখস্থ জানে, কিন্তু আপনাদের খতিব সাহেব যে মসজিদের খতিব সাহেব ৩০ পারা মুখস্থ করেন নাই, হাফেজ সাহেব ৩০ পারা পারে অর্থ জানে না। খতিব সাহেব ৩০ পারার অর্থ জানে, ব্যাখ্যা জানে, কিন্তু হাফেজ না। হাফেজ আর এই খতিব সাহেব দুইজনের মধ্যে উত্তম কে, দামি কে বেশি? খতিব সাহেব। কেন? কারণ কি? কারণ হচ্ছে কোরআন, এই কোরআনের তেলাবাতেরও সব, কোরআনের তেলাবাতেও লাভ, ফজিলত মর্যাদা সেটাও ঠিক আছে, কিন্তু কোরআন আল্লাহ পাক খালি তেলাওয়াতের জন্য দেন নাই, কোরআন আল্লাহ পাক দিচ্ছেন আমলের জন্য। আর আমল করতে পারবো না যদি এটার অর্থ এবং মর্ম না বুঝতে পারি। কি বললেন আল্লাহ তাআলা, নির্দেশ দিলেন না নিষেধ করলেন, ওই কথাটা মর্মটা না বুঝলে আমি তো আমলই করতে পারবো না। তাহলে কোরআনের তেলাওয়াতের চেয়েও কোরআনের মর্মের মর্তবা বেশি। কি কথা বুঝে আসছে? এজন্য হাফেজের চেয়েও আলেমে দিন যিনি কোরআন বুঝতে পারেন তার মর্তবা অনেক বেশি। এটা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে যে ফাকীহুন ওয়াহিদ আসাদু আলা শাইতান মিন আলফি আবিদ। হ্যাঁ, যিনি আল্লাহর দিন সম্পর্কে বুঝতে সক্ষম, এর মর্ম উদ্ধার করতে সক্ষম, হাজার হাজার আবেদের চেয়ে তার মর্তবা, এই আলেমে দিনের মর্তবা অনেক উঁচু অনেক বড়। কথা বুঝেন নাই? শয়তানের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, শয়তানের অন্যায়ের বিরুদ্ধে, শয়তানের ধোকার বিরুদ্ধে বিজয়ী হওয়ার ক্ষেত্রে হাজার হাজার আবেদের চেয়ে এই সমজদার দিনের গভীর জ্ঞানওয়ালা সমাজওয়ালা আলেমের মর্তবা অনেক ঊর্ধ্বে, তিনি অনেক বিজয়ী, তিনি অনেক শক্তিশালী। কি কথা বুঝতে পারছেন ভাইরা? এজন্য কোরআন সুন্নার জ্ঞান যার নিকটে আছে তো তিনি রসুল সাল্লাহ আলাইস্লামের নায়ক ওয়ারিস। এক ভাই তিনি কোরআন সুন্নার কোন চর্চাই করেন নাই, পড়েননি, বাংলাতেও পড়েন নাই, ইংরেজিতেও পড়েন নাই, এরকম লোক কিছু বললে আমি ভাই ব্যাপারে জানি না, আমি একদম একদম খাঁটি বকল। আরেক লোক বললেন যে আমি তো কোরআন হাদিস সম্পর্কে ইসলাম সম্পর্কে এমনি বাংলাতে হলো ইংলিশে হলো কিছু পড়াশোনা করছি। আচ্ছা ভাই, তো আপনি তো অনেক আগেছেন, ভালো কথা, কিন্তু আপনি কি কোনো বড় আলেমের কাছে পড়ছিলেন? না, আমি না আলেমের কাছে পড়তে পারিনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরেকজন বসা, আপনি? বলে আলহামদুলিল্লাহ, আমি তো আলিব্বাতা থেকে নিয়ে বুখারী শরীফ পর্যন্ত কোরআন হাদিস তাফসীর ফেকা সবটাই পড়ছি বড় বড় আলেমদের নিকটে। ওই লোক নিজে কষ্ট করে পড়ছেন আর শিখছেন, আর ইনি সবই শিখছেন আলেমের নিকটে। এই দুইজনই তিন জানে, এই দুইজনের মধ্যে বড় কে? যিনি আলেমের নিকট থেকে শিখছেন তিনিই তো বড়। এটা আমাদের বুঝতে হবে, এই পার্থক্য যদি আমরা না বুঝি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না ফাযলাল আলিম আলাল আবিদ কাফযলিল কমারি লাইলাতুল বাদরি আলা সাইল কাওয়াকিব, যে পূর্ণিমার রাতে সমগ্র তারকারাজির উপরে পূর্ণিমার চাঁদটা যত বেশি দামি, বেশি উঁচু মর্তবা বলা, সমস্ত আবেদদের উপরে একজন আলেম এত বেশি মর্তবাওয়ালা। এগুলা কেন বলছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? অনেকে মনে করে এগুলো ফজিলতের হাদিস, আলেমের ফজিলত। আহারে বুঝ, বুঝের কমি আর ঘাটতি আর অসত্যতার কোনো অন্ত নাই। এটা খালি ফজিলতের হাদিস না, এটা উম্মতকে হেদায়তের পথ বাঁধতেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে উম্মত, তোমরা দিনের উপর থাকবে তখন যখন আলেমে দিনকে তোমরা উর্ধে রাখবে, আলেমে দিনের নিকট থেকে এলমের আলো, দিনের আলো তোমরা গ্রহণ করবে। তোমার তোমার হজের আলো আছে, জিকিরের আলো আছে, তেলাওয়াতের আলো আছে, হ্যাঁ না, এগুলো সব তারকা মণ্ডলীর আলো। তোমার ব্যক্তিগত যত হাজার লাখ কোটি আমল আছে এগুলো সব তোমার তারকা মণ্ডলীর আলো, তোমার নিজ নিজ আমল। কিন্তু আলেমে দিনের নিকট যে এলম আছে সেটা পূর্ণিমার চাঁদের আলো। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? তাহলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে পাকে, এই হাদিসের ভিতরে সারা দুনিয়ার মানুষদেরকে ডিরেকশন দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন, তোমাদের দিনের উপর চলতে হলে আলেমি দিনের অধীন চলতে হবে। এজন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে মান সাল্লা খালফা আলিবিন তাকিন ফাকান্নামা সাল্লা খালফা নবীন। হোক এটা হাদিসের সনদ জয়ীফ, কিন্তু এটা রসুল সাল্লাহ আলাইহিস্লামের বাণী, এটা কোনো নমরুদের কথা তো না, কোনো কাফের কথা তো না, কারো ফাসেকের কথা তো না। অনেক বন্ধুরা আছেন হাদিস সহি হাসান জৈব এগুলো জৈব হাদিস সব বাইরে ফেলেন, কি সীমা লঙ্ঘনকারী এরা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। হ্যাঁ, হাদিস যে সহি জৈব বলে এটা হাদিসের বিষয় না, হাদিস যিনি বর্ণনা করেন তার অবস্থার আলোকে হাদিসের একটা স্তর নির্ধারণ করা হয়। বর্ণনাকারী স্ট্রং, খুব স্মরণ শক্তিওয়ালা, যা বলেন ঠিক ঠিক বলতে পারেন, কোনো ব্যস্কম হয় না, এটা এক নম্বর হাদিস। এই কথা বুঝেন নাই ভাইরা? আর এই বর্ণনাকারী কথা হাদিস বর্ণনা করতে গিয়া একবার বর্ণনা করছেন আগের অংশ, পরের পরের অংশ আগে নিয়ে গেছেন, ব্যস্তম হয়ে গেছে। তখন এই বোঝা গেল এই লোকের মেধা একদম প্রখর না, স্মরণ শক্তি প্রখর না। হাদিস বলেন নিজেরটা মিশান না, এটা ফাইন, এটা ফাইনাল, নিজেরটা মিশে হাদিস বলেন না, কিন্তু বলতে গিয়ে কথা পুরোটা একদম ঠিক সেটিং এ, ঠিক তর্তিবে, সঠিকভাবে বর্ণনা করতে পারেন না। তখন বলা হয় যে এই লোকের হাদিস বর্ণনা দুর্বল। হাদিস দুর্বল না লোকটা দুর্বল? আমার কথা বুঝেন না আপনারা, যে হাদিসটা দুর্বল না লোকটা দুর্বল? যেখানে বলা হয় হাদিস জয়ীব বা দুর্বল, এই হাদিস নিজে জয়ীব না, ও লোকটা দুর্বল সেটা বলা হয়েছে। হাদিস নিজের জায়গায় ঠিকই আছে, হাদিস বাদ দিতে হবে আমাদেরকে দুর্বল হাদিস হইলে? কি কথা বুঝুন না আপনারা? হ্যাঁ, আরেকটা হচ্ছে যে রসুল্লাহ সাল্লাহামের জমানার পর সাহাবিদের জমানা, তারপরে তাবিনের জমানা থেকে বিশেষভাবে এই কাণ্ড শুরু হয়েছিল। ইহুদিরা এই চক্রান্ত করছিল, ওরা আরবি জানত, আরবির বড় বড় সাহিত্যিক, ওরা রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের হাদিসও জানত। রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের হাদিসের ভাষা চুরি করে ওই ভাষা ওই শব্দে নিজেরা হাদিস আল্লাহ রসুলের নামে বানায় বলতো যে কল রসুল্লাহ, রসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম বলছেন, ওদিকে নাম লাগাই দিত হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত বেলাল বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আবু বকর বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এরপরে কথাটা আল্লাহ রসুলের না, ওই রসুলেরই হাদিসের নানান জায়গার শব্দগুলো চুরি করে আনা, নিজেরা হাদিস বানায়া রসুলের নামে চালু করে দিত। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? এইটার নাম মৌজু হাদিস, যেটার বাংলা অর্থ জাল হাদিস, বানাওয়াট হাদিস, মিথ্যা হাদিস। কি কথা বুঝেন নাই? এই জমানা যখন শুরু হলো তো তখন ইসলামের যারা প্রকৃত আলেম মুহাদ্দিস ফকি, তারা পেরেশান যে ইয়াল্লাহ কি করা যায় এখন, কি করতে পারি? এরা তো মুসলিম সমাজের মধ্যে একদমই বিলকুল বুজুর্গের বেশ ধরে, টুবি মাথায় দিয়া, লম্বা কুর্তা গায়ে দিয়া, মোনাফেকের দল যে মিথ্যা হাদিস প্রচার করতেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাম দিয়া। অথচ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান কাযাবা আলিয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার নামে একটা হাদিসও মিথ্যা প্রচার করবে, বলছে আমি বলছি অথচ আমি বলি নাই, যে আমার নামে মিথ্যা হাদিস প্রচার করবে তার ঠিকানা জাহান্নাম, নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। কি কথা বুঝেন নাই? তা আমাদের উলামায়ে কেরাম মুহাদ্দিসিন তখন সিদ্ধান্ত নিলেন, তাহলে আমরা এক কাজ করব, সহিহ হাদিসও মুখস্থ করব মিথ্যা হাদিসগুলি খুঁজা খুঁজা বাইর করে সেগুলো উপগ্রস্ত করব, যাকে যাতে উম্মতকে আমরা বলতে পারি এটা ঠিক হাদিস, এটা একদম ফাইনাল বিশুদ্ধ হাদিস, এটাও বিশুদ্ধ কিন্তু স্ট্রং, এতটা মজবুত না, লোক ঠিক আছে, হাদিস মিথ্যা না কিন্তু লোকটা স্মরণ শক্তি দুর্বল, কি কথা বুঝেন নাই। এটা জয়ীফ হাদিস, এই লোকের স্মরণ শক্তি আরো দুর্বল ছিল, কমজোর ছিল ইত্যাদি, কিন্তু এই লোকও ঠিক লোক, বেঠিক লোক না। তো এটা জয়ীফ হাদিস। আরেকটা হলো একদম মিথ্যা হাদিস, যেটা মিথ্যা হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, ওইটা হাদিসই না, ওইটা হাদিসের নাম মাত্র, কি কথা বুঝেন নাই। আর বাকি তিনটা যে বললাম, হাদিস সহি, হাদিস হাসান, হাদিস জয়ীফ, তিনটাই কবুল যোগ্য হাদিস, গ্রহণযোগ্য হাদিস, তিনটার উপরে উম্মতের আমল আছে, কি কথা বুঝেন নাই আপনারা। যেমন আমরা যে বলি না, যে কোনো আমলের আগে একটা উদাহরণ দিই আমি, যে জয়ীফ হাদিসের উপর আমল করতে হয়, এটার একটা উদাহরণ দিই, সেটা কি, এ হাদিস সারা দুনিয়ার সব মুসলমানরা আমল করছে, কেউ এটার বাইরে নেই, সেটা কি, যে কোনো ভালো কাজ, যে কোনো ভালো আমল, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলে করবেন, এটা করেন না, বিসমিল্লাহ বলে করেন কি না, কি বে কথা ঠিক কিনা, কুল্লু আমরিন জিবাল লাম ইউবদা ফিহি বিবিসমিল্লাহির রহমানির রহিম ফাহুয়া আবতার বা ফাহুয়া আফতা বা ফাহুয়া আজজাম। রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলছেন, যেই কাজের আগে বিসমিল্লাহ পড়া হয় না, ওটার পরিণাম ভালো হয় না, ওটার পরিণাম ভালো হয় না, ওটা সফলতায় পৌঁছে না, ওটার মধ্যে বরকত হয় না, ওটার মধ্যে খায়ের বরকত থাকে না, এই কথা সহি কিনা। কিন্তু হাদিসের যে সনদ, যারা বর্ণনাকারী, ওই বর্ণনাকারীদের ভিতরে দুর্বল বর্ণনাকারী আছে, দুর্বল বর্ণনাকারী, এমনি হাদিস এটার সনদের দৃষ্টিতে ও দুর্বল হাদিস জয়ীফ হাদিসেরই অন্তর্ভুক্ত, কি কথা বুঝেন নাই ভাইয়েরা। হ্যাঁ, এখন এই দুর্বল হওয়ার কারণে এটারও যদি বাদ দিয়ে দেন, তাহলে তো সে বিসমিল্লাহ কি পড়া যাবে না, বাদ দিতে হবে, কি কথা বুঝেন নাই। কি উম্মত এটার উপরে আমল করে না, করে না, করে না। যে সকল মানুষ চিৎকার দিয়ে বলে এটা জয়ীফ হাদিস, এটা বাদ দেন, ফাজাইল আমলে জয়ীফ হাদিস আছে, হ্যাঁ না, এজন্য ফাজাইল আমল আর পড়াই যাবে না, এই লোকগুলোর কথা সহি না গলত, কি কথা বুঝেন নাই ভাইয়েরা। উম্মতের মুহাদ্দিসিন উলামা ইকরাম কখনোই কথা বলেন নাই জয়ীফ হাদিস আমল যোগ্য না, বরং প্রত্যাখ্যান যোগ্য, এগুলো মূর্খ লোকদের কথা, ইসলাম সম্পর্কে জাহেল এবং অজ্ঞ লোকদের কথা। উম্মতের উলামায়ে দীন, মুহাদ্দিসিন, ফুকাহা সকলেই ব্যাপারে একমত যে জয়ীফ হাদিসের উপরও আমল করতে হবে, কিন্তু একটা কথা, সেটা হলো জয়ীফ হাদিসের দ্বারা ওয়াজিব আমল সাবেত হবে না, ওয়াজিবের প্রমাণ জয়ীফ হাদিস না, কি কথা বুঝেন নাই। স্ট্রং কোন হাদিসের দ্বারা বলা যাবে এটা এই আমল ওয়াজিব, স্ট্রং কোন হাদিসের দ্বারা বলা যাবে এটা ফরজ, জয়ীফ হাদিসের দ্বারা কোন আমলকে ফরজ ওয়াজিব বলা যাবে না। হ্যাঁ, বলা যাবে যে এটা মুস্তাহাব, কি আমার কথা ক্লিয়ার ভাইরা। আজকাল আপনারাও বড় বিপদে আছেন তো, অনেক বেশি বিদ্যান লোকের কারণে আছেন না বিপদে, কারণ টেলিভিশনে ইন্টারনেটে অনেক বিন্দাররা ইসলাম এত প্রচার করতেছেন, পুরা মুসলমানদেরকে একটা বিশৃঙ্খল অবস্থার সম্মুখীন করে দিচ্ছেন। আর অনেক যুবক তরুণ, কলেজ ভার্সিটির বন্ধুরা, ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, স্টুডেন্ট, তারা ইসলামকে ভালোবাসেন, এবং যারাই ইসলাম সম্পর্কে কোনো কিছু বক্তব্য দেন বা ইন্টারনেটে কিছু ছাড়েন, এইসব ছেলেরা বা এই সকল বন্ধুরা, এই অধ্যাপক মণ্ডলী, তারা এগুলো খোঁজ করেন, আর পড়ে একটা বিপদে পড়ে যান, ফাঁদে পড়ে যান, কি বলবো আমরা। এজন্য আমার প্রিয় বন্ধুরা, বারবার আপনাদেরকে বলছি, এই বিশৃঙ্খলা থেকে, এই অস্বচ্ছতা থেকে, এই বিপদ থেকে, অন্ধকার থেকে, এই বিদ্গুটি অবস্থা থেকে মুক্তির একটাই শুধু পথ, আলেমুল আমাদের অনুসরণ। আলেমকে, এটা একটা প্রশ্ন না ভাই, আলেম কোন আলেমের কথা মানবো, হুজুর আলেমরাও তো নানান তালের দিকে, যাই কোন দিকে, এটাও একটা কথা। একবার এক বড় এক বিরাট হাইফাই অফিস, ওখানে ফ্যাক্টরি যিনি মালিক মহব্বত করেন তো নিয়ে গেছেন আমাকে, কোথাও গেছিলাম সফরে কোনো কাজে, কি জন্য? তো পরে উনি বললো যে একটু আমার একটু বসে যান, একটু চা খেয়ে যান। ঠিক আছে, বসলাম। অনেকে দেখলাম অফিসাররা মুসাফা করতেছেন, একজনে প্যান্ট পরা, শার্ট পরা, গলায় টাই ঝুলানো, দাঁড়িয়ে একদম পুরা মুন্ডানো, বেশ যুবক। তো উনি ওই সাহেব মুসাফা করলেন। পরে ওই যে এমডি সাহেব, তিনি বললেন যে ইনি একজন আলেম। আমি কিছু বললাম না, হ্যাঁ এই যুগে তো এই ধরনের আলেম আজকাল পাওয়া যায়। তো আমি কিছু বললাম না, কোনো মানুষের সঙ্গে অনর্থক অসম্মানজনক আচরণ করতে নেই, চোখের টিপ্পনি দিয়েও এরকম করা এটাও অন্যায়, এটাও অপরাধ, ঠিক না? আমি একটা হাসি দিলাম, তিরস্কার হাসি, এটাও গুণা। কি আমার কথা বুঝতেছেন না আপনারা? আর বা চোখটা একটু আরেক বন্ধুকে ইশারা দিলাম, দেখো আলেম, এটাও অপরাধ, এটা করতে নাই। কথা বুঝুন নাই? পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, নির্দেশ করছেন, নিষেধাজ্ঞা জারি করছেন, ওয়ালা ইয়াসখার কওমিন মিন কওমিন আসা ইয়াকুনু খায়রাম মিনহু। কি কোরআন, ওয়া সুবহানাল্লাহ, কোরআনের হেদায়েত কি, কি অমলিন, স্বচ্ছ, নির্মল হেদায়তের আলোক ধারা, আলোক বন্যা, স্রোত ধারা, এই পবিত্র কোরআনের হেদায়তের বাণী। কি বলবো আপনাদেরকে? আল্লাহ পাক বলেন, লা ইয়াসখার কওমিন মিন কওমিন, তোমরা এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের এক ব্যক্তি, তার মানে কোন ব্যক্তি কোন ব্যক্তির তিরস্কার করো না। হইতে পারে যে কখনো তোমরা নিচে পড়বে, তারাই তোমাদের চেয়ে উত্তম হয়ে যাবে আল্লাহ পাকের নিকট। এরকম ঘটনাগুলি অনেক হয়েছে, কি কথা বুঝেন নাই ভাইরা? এই একটা আলাদা অধ্যায়। এজন্য তাকে তো কিছু এরকম তিরস্কার করা, বিদ্রোহ করা ঠিক হবে না। আমি চুপ থাকলাম, কিন্তু তিনিও তো আলেন। পরে বললেন যে ইনি টাইটেল পাস, ইনিও টাইটেল পাস। টাইটেল পাস কি এমনি বিনা মেহনতি হয়ে গেছে? মেহনত করছে না লোকটা? কিন্তু এই আলেম কি নবীর নায়েব? কথা বলেন না কেন, এই আলেম নবীর নায়েব? এই আলেমকে নবীর ওয়ারিস বলা যাবে? তাহলে কি বলবো তাকে? ইসলামের একজন শিক্ষিত পণ্ডিত, আমাদের সমাজের পরিভাষায় যদিও আমরা তাকে আলেম বলি, সম্মান করি, কিন্তু কোরআন সুন্নার পরিভাষায় তিনি আলেম নন। কথা বুঝেন নাই? আমরা তাকে সম্মানার্থে আলেম বলি বটে, কিন্তু আসলে কশিন কাল তিনি আলেম নন। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বিখ্যাত তাবেঈ হযরত উবাই ইবনে কাব, না উবাই ইবনে কাব না, কাবুল আহবার, কাবুল আহবার রহমতুল্লাহ আলাইহিকে বলছিলেন, উবাই ইবনে কাব তো সাহাবী, কাবুল আহবার রহমতুল্লাহ আলাইহিকে বললেন তাবেঈ তিনি, যে বললেন যে আলেম কাকে বলে? বলেন তো উলামা কাদেরকে বলে? বললেন যে আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুনা। আজীব, আলেম তাদেরকে বলে যাদের এলেম মোতাবেক আমলি জীবন থাকে। কি কথা ক্লিয়ার? তাহলে সে কোরআন সুন্নার এলেম মোতাবেক যার আমলি জীবন নাই, তাহলে তাকে কি আলেম বলা যাবে? আর একটা ঘটনা শুনাই, এক বড় বড় মাপের তাবেই ছিলেন, আমেরে সাবি রহমতুল্লাহ আলাইহি। কি নাম? আমেরে সাবি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন, আদরাকতু খামসা মিয়াতিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 500 সাহাবীর আমি সাক্ষাৎ পেয়েছি। কত সাহাবীর? 500 জন সাহাবীর আমি সাক্ষাৎ পেয়েছি। তার মধ্যে যে সাক্ষাৎ পাওয়া এক জিনিস, কিন্তু যাদের থেকে এলম অর্জন করছেন, যে আল্লামা শামসুদ্দিন জাহাবী রহমতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালাতে লিখছেন যে 50 জন সাহাবীর নিকট থেকে তিনি হাদিস বর্ণনা করেন। মানে 50 জন সাহাবী তার উস্তাদ, একজন সাহাবীকে খালি দেখলেই তিনি তাবি হয়ে যান, কিন্তু তার নিকট থেকে এলম অর্জন করলে তাহলে তো কত বড় ব্যাপার হয়ে যায়। এত বড় তাবি হযরত আমির সাহাবি রহমতুল্লাহ তাআলা। কথা বুঝতেছেন ভাইয়েরা? এক তাবি হযরত আবু মেজলাজ রহমতুল্লাহ আলাইহি, তিনি বলেন, মা রাআইতু আফকাহা মিন আমিরিনি সাহাবি, লা সাইদ আবনুল মুসাইয়্যিব, লা সাইদ আবনুল মুসাইয়্যিব ওয়ালা আতা ওয়ালাল হাসান ওয়ালা ইবনে সিরিন, যে আমি আমের সাহাবির মতো এত বড় আলিম কাউকে দেখি নাই, ওই তাবিদের যুগে বলতেছেন তার মতো এত বড় আলিম আমি দেখি নাই, না সাইদ ইবনুল মুসাইয়াবের মতো তাবিদ তিনি এরকম বড় আলেম, না আতা ইবনে আবি রাবার মতো মানুষ এত বড় আলেম, না হাসান বসরির মতো মানুষ এত বড় আলেম, না মোহাম্মদ ইবনে ইবনে সিরিনের মতো মানুষ এত বড় আলেম। এত বড় আলেম ছিলেন আমের সাহাবী রহমতুল্লাহ আলাইহ, শুনতেছেন ভাইরা? কিন্তু সেই আমের সাহাবি বলেন লাসনা মিনাল ফুকাহা, ভাই আমি কোন আলেম না। শুনতেছেন ভাইরা? আশ্চর্য আমার প্রিয় বন্ধুরা, আজকে আমরা কথায় কথায় যারা নিজেকে আলেম ফুটাইতে চেষ্টা করি, এই ঘটনা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা কি কর্তব্য না? এত বড় তাবি 500 সাহাবিকে যিনি দেখছেন, সেই আমের সাহাবি রহমতুল্লাহ আলাইহ ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহ উস্তাদ। লোকেরা বলে ইমাম আবু হানিফ হাদিসই জানতেন না, আমাদের অনেক আহলে হাদিস বা লামজাবি বন্ধুরা বলেন এই লোক হাদিস হাদিস জানতেন না। ইমাম সাহাবি রহমতুল্লাহ আলাইহ যার প্রশংসায় পঞ্চমুখ, মালিক রহমতুল্লাহ মতো মানুষ যার প্রশংসায় পঞ্চমুখ, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ মতো মানুষ যার প্রশংসায় পঞ্চমুখ, হ্যাঁ ইমাম মোহাম্মদ রহমুল্লাহর মতো মুহাদ্দিস যার প্রশংসায় পঞ্চমুখ, ইমাম আবু ইউসুফ রহমুল্লাহর মতো এত বড় মুহাদ্দিস যার প্রশংসায় পঞ্চমুখ, আল আব্দুল্লাহ ইবনে মুবারক রহমুল্লাহর মতো বিখ্যাত মুহাদ্দিস যার প্রশংসায় পঞ্চমুখ। তো তিনি হাদিস না জানলে এমনি তার নামে এমনিতেই প্রশংসা করতেছেন? কি মানুষ এই সকল ভাইয়েরা! আল্লাহ পাক এই ভাইদেরকে হেদায়েত নসীব করে। যাই হোক, ওই প্রসঙ্গটা থাক। আমের সাহাবি তিনি ইমাম আবু হানিফ রহমুল্লাহর উস্তাদ, আব্দুর রহমান ইবনে আবি লাইলা ওই জমানার বিখ্যাত এক ফকি, তার উস্তাদ ছিলেন হযরত আমির সাহাবি রহমতুল্লাহ আলাইহি। শুনতেছেন? ইমাম আবু হানিফ রহমুল্লাহ এল অর্জন করছেন এমন তাবিদের থেকে যারা সরাসরি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের নিকট থেকে, অসংখ্য সাহাবিদের নিকট থেকে হাদিসের এলমের ভাণ্ডার অর্জনকারী। যে কি পরিমাণ এলেম ছিল ইমামের নিকট বলেন? শুনতেছেন ভাইরা আপনারা? আচ্ছা যাই হোক, এত বড় তাবে তিনি বলেন লাসনা মিনাল ফুকাহা, বা আমি ভাইয়া আমরা আমি ফকি না আলেম না। কেন? ফাইনাল ফুকাহা, ফাইনাল ফুকাহা যে ফকি এবং আলেম করা মান আলিমা ফামিলা, ফকি বলে আলেম বলে তাকে যারা এলেমের সঙ্গে আমল ওয়ালা। শুনতেছেন ভাইরা? মানে তার মধ্যে আল্লাহর ভয় এতটা, তিনি মনে করেন যে আমি এলেম তো শিখছি কিন্তু আমার মধ্যে আমল কোথায়? এমন কি আমের স্বামী বলতেন হায় লাইতানি লামা আলাম হা মিন হাযাল ইলমি শাইয়্যা, হায় এলেম যে আমি শিখলাম, হায় রে আমি যদি আলেমই না হইতাম, আমার যদি এলেমই না থাকতো, এটা কেমন কথা? এটা কোনো কথা হলো কি? আমি যদি হাফেজি না হইতাম, এটা কোনো কথা হলো? কিন্তু উনি এই কথা বলতেন, এত বড় আলেম, এত বড় ফকি, এত বড় মুহাদ্দিস হয়ে তিনি বলতেন হায় এলেম যদি আমি না শিখতাম। কেন এটা বলতেন তিনি? হযরত ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি বলেন এর মানে হচ্ছে এলেম থাকলেই তখন তার আমলের একটা ডকুমেন্ট, কাল কিয়ামতে একটা তার বিরুদ্ধে একটা দলিল খাড়া হলো, এ তুমি আমলটা করো নাই কেন, তোমার নিকট তো এলেম ছিল। কারণ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছেন কিয়ামতের ময়দানে কোন মানুষ নিজের স্থান থেকে নড়তে পারবে না যতক্ষণ না পাঁচটা প্রশ্নের উত্তর দিবে। একটা হচ্ছে তার এই জীবনটা সে কোন কাজে ব্যয় করলো, এই যৌবন কোন কাজে ব্যয় করলো, আর একটা হচ্ছে সে এই কোন পথে মাল উপার্জন করলো, কোন পথে তার ব্যয় করলো, আর একটা হলো মাজা আমিলা ফিমা আলিমা, যা কিছু এলেম শিখছিল সেই মোতাবেক আমল কতটুকু করছিল। কি কথা বোঝেন নাই? হযরত আমির সাহাবীর এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের দিন যদি রব্বুল আলামিন আমাকে জিজ্ঞেস করেন এ আমির সাহাবী তুমি জানতা কিন্তু সেই মোতাবেক আমল কেন করলো না, তা আমার কি উপায়? আর যাদের আমলই নাই সে তো বলবে যে আল্লাহ আমি জানতামই না। কি কথা বোঝেন নাই? তো না জানাটা একটা অপরাধ, কিন্তু জানার পরে সেই মোতাবেক আমল না করা, যে আমি 1000 এলেম আছে একটা মোতাবেক আমল নাই, 1 লক্ষ এলেম আছে একটা মোতাবেক আমল নাই, অথবা 1 লক্ষের ভিতরে 100 আমল আছে বাকিটা মোতাবেক আমল নাই, তো বাকি সবগুলো এলেম আমার বিরুদ্ধে কালকে আমাদের সাক্ষী হবে এই মোতাবেক ও আমল করে নাই। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? عجیب معاملہ. ہاں تو بجا کر لو یہ حدیث سے پاک عامر صحابی نے بکتب درا جے کامل ہمار بکتب تک جرکم پرمان ہلو عالم تک بولے جار مدے علم مطابق عمل واس আমের সাহাবীর বক্তব্য থেকেই সেটাই প্রমাণিত হলো আরেকবার, সেই সেটা থেকেও একই কথা প্রমাণিত হলো. আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাবালু, আল্লাহ পাক আমাদের যাদেরকে যতটুকু দ্বীনের ইলম দান করছেন, জ্ঞান দান করছেন, সেই মোতাবেক পূর্ণ আমলের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন. হ্যাঁ যাই হোক, তো এটা মধ্যখান থেকে বিষয়গুলো আসছে ইলমে দ্বীন সম্পর্কে. আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের ইলম দান করেন. যে আয়াত শরীফ পড়ছিলাম হুজুর, কি সেটা কোরআন শরীফের যা আয়াত পড়ছিলাম, কি ভাই? এটা না হ্যাঁ ঠিক আছে, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى. যে ব্যক্তি সীমা লঙ্ঘন করল আর দুনিয়াকে প্রাধান্য দিল, দুনিয়া, فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى, তার ঠিকানা জাহান্নাম. নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক. আমরা সকলেই জান্নাতে যেতে চাই না? জান্নাতের রাস্তা আল্লাহ পাক বাতলাইছেন, সীমা লঙ্ঘন জাহান্নামের রাস্তা, আর সীমার মধ্যে থাকা জান্নাতের রাস্তা. কিসের সীমা? আল্লাহ পাক বলেন, ও আম্মা মান খাওয়া মাকাম রব্বিহি, যা আল্লাহ পাকের ভয়ের সীমার মধ্যে থাকলো, আল্লাহ যা বলছেন তা মানে, আল্লাহ পাকের নিষিদ্ধ পথে চলে না. তিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, যেখানে আল্লাহ নিষেধ করছেন তার ধারে কাছেও যায় না. ও নাহান নাফসা আনিল হাওয়া, মনের ইচ্ছা মতো চলে না, মনের ইচ্ছা মতো চলে না. কি কথা বুঝেন না ভাইরা? অনেক বন্ধুরা আজকে চিৎকার করতে থাকেন, এরা এই জাগতিক জ্ঞানের অধিকারী, পার্থিব জ্ঞান চর্চাকারী, হ্যাঁ গণতন্ত্র চর্চাকারী, সমাজতন্ত্র চর্চাকারী, লেনিন মাওসেদুগের জ্ঞান চর্চাকারী, আইনস্টাইনের জ্ঞান চর্চাকারী, কিন্তু আসমানি জ্ঞানের চর্চাকারী না. যার কারণে এ সকল বন্ধুরা বলে বেড়ান যে কি না মুক্ত মুক্ত মনা, কি কি বলে রে মুক্ত চিন্তা, বাক স্বাধীনতা, একটা স্বাধীনতা দেশের স্বাধীনতা, আর এক স্বাধীনতা বাক স্বাধীনতা, এখন মুক্ত মনের এক জিন্দিগি, যা মন চায় বললাম, যা মন চায় লিখলাম. আরে বাবা, যা মন চায় তা করলে তো ঠিকানা জাহান্নাম, যা মন চায় সেটা করলাম না, বরং তাই করব যা আল্লাহ রসুলের মর্জি, আল্লাহ রসুলের মর্জি, তাহলে সেটা সেই ঠিকানা কি? নিঃসন্দেহে জান্নাত. ও আম্মা মান খাওয়া মাকাম রব্বিহি, যা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয়ের সীমার মধ্যে জিন্দগি কাটাবে. ও নাহান নাফসা আনিল হাওয়া, মন নিজের মনের মোতাবেক, ইচ্ছা মোতাবেক চলবে না, নিজের মন মোতাবেক চলবে না, মর্জি মোতাবেক চলবে না, বরং সেটাকে প্রতিহত করে দিয়া আল্লাহর ইচ্ছা এবং মর্জির অধীন চলবে. ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, নিঃসন্দেহে ফাইনাল জান্নাত হিয়াল মাওয়া, নিঃসন্দেহে তার ঠিকানা জান্নাত. জান্নাতে যাওয়ার জন্য কি স্বাধীন স্বাধীন মনে চলা, না আল্লাহর মর্জির অধীনে চলা? ভারতের এক বুজুর্গ বলছিলেন যে আগর হাম আজাদ হতে খোদা জানে কাহা হতে, আল্লাহ পাক আমরা মুসলমানদেরকে যদি বলতেন যে যা ইচ্ছা মতো চল, তাহলে আমাদের দুর্দশার কোন সীমা ছিল না. হ্যাঁ মুবারক আশিকুকে ওয়াস্তে দস্তুর হো জানা, আল্লাহকে যারা চায় সে আল্লাহর প্রেমিক বান্দা মোমেনদের জন্য কিছু আইন কানুন নিয়ম শৃঙ্খলা একটা সীমা নির্ধারিত হয়ে যাওয়াই আমাদের জন্য মঙ্গলের পথ. আল্লাহ রসুল সে নির্ধারিত সীমা রেখা আমাদেরকে বাতলাইয়া দিচ্ছেন, যেটা সংক্ষিপ্ত কথা হচ্ছে ফরজ মানি, ওয়াজিব মানি, সুন্নত মুয়াক্কাদা মানে চলি, গুনার কাজ থেকে বিরত থাকি, কারো হক নষ্ট না করি. কাল রসুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মান আকালা তাইয়িবান ওয়ামিলা ফি সুন্নাতিন ওয়ামিনান নাস বাওয়াইতাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি হালাল খায় আর আল্লাহ রসুলের কথা মোতাবেক চলে, হ্যাঁ সুন্নত শরীয়তের জিন্দগি মোতাবেক চলে, আর কোন মানুষের উপরে সে জুলুম করে নেই, সব মানুষ সব মাখলুক তার জুলুম অত্যাচার থেকে নিরাপদ, নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে. শুনতেছেন ভাইরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মুক্ত মনে চলতেছেন ও সকল বন্ধুরা খেয়াল করে শুনেন, এই দুনিয়ার থেকে যাওয়ার পরে ঠিকানার দুইটা, একটা জান্নাত একটা জাহান্নাম। যদি জান্নাতে যেতে চাই তো রাস্তা কি, জাহান্নামে যারা যাবে তো তাদের রাস্তা কি, এটা আমাদের চেনা উচিত না, বোঝা উচিত না? যদি আমরা পরকালকে ভয় করি, যদি জান্নাত জাহান্নামের ফিকির আমাদের মধ্যে থাকে, সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজিবাতিল জান্নাতু বিল মাকারে হুজিবাতিন নারু বিশাহাওয়াত, ও ফি রিওয়ায়া হুফাতিল জান্নাতু বিল মাকারে হুফাতিন নারু বিশাহাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিজের মনের ইচ্ছা মতো চলবে তারা নিঃসন্দেহে জাহান্নামে যাবে, আর যারা নিজের মনের ইচ্ছা মতো চলবে না, কষ্ট করে আল্লাহর মর্জির অধীন চলবে, তাদের ঠিকানা জান্নাত। এম কে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর হাদিসে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বি। ঈমানের জিন্দেগি তোমার পয়দা হবে না যে ইমানি জিন্দগিতে তুমি জান্নাতে যাবে, সেই ইমানি জিন্দগি তোমার ততক্ষণ পর্যন্ত রসিব হবে না যতক্ষণ পর্যন্ত তোমার মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনাকে আমার আনিত শরীয়তের অধীন তুমি না বানাবে। কি কথা বুঝেন না ভাইয়েরা? যা কোরআন শরীফে আল্লাহকে স্পষ্ট করে বলে দিচ্ছেন, তোমরা জান্নাতে যেতে চাও, শোনো, মা তাকুম রসুল ফাখুজু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেদিক ডাকেন যা দেন সেটা ধরো, আর আমার রসুল যেই পথ থেকে বারণ করেন সেই পথ থেকে তোমরা বিরত হও, এটাই জান্নাতের রাস্তা। হ্যাঁ, আতিউল্লাহ ও আতিউর রসুল। হ্যাঁ, যে তোমরা আল্লাহ আল্লাহকে মানো, আল্লাহর রসুলকে মানো, তাহলে তোমরা নিঃসন্দেহে কামিয়াব হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদের সকলকে কবুল করেন এবং তৌফিক দান করেন। ফাকীহুন ওয়াহিদ আশাদ্দু আলা শয়তান মিন আলফি আবিদ। এই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝলাম যে আলেমে দ্বীনের নিকট থেকে দ্বীন জানা চাই। আজকে উম্মতের মধ্যে বড় কঠিন সমস্যা যে উম্মতের বহু লোকেরা ইসলাম সম্পর্কে মহব্বত রাখে, দরদ রাখে, ব্যথা রাখে এবং আগে বাড়তে চায়, সফলতা অর্জন করতে চায়, তাই ব্যক্তিগতভাবে তাই সমষ্টিগতভাবে। হ্যাঁ, কিন্তু এখানেই অ্যাক্সিডেন্ট করে উম্মতের এই লোকগুলো যে নিজের জজবার উপর চলে। আলেমদের কে রয়েছে করো না, আলেমরা এগুলি বুঝে রুঝে না। আলেম মানুষ এই কোরআন জানেন, হাদিস জানেন, বুখারি জানেন, মুসলিম জানেন, ফোকাহায়ে কেরামের এবং মুফাসসিরিনের তমাম ব্যাখ্যা বিশ্লেষণ জানেন, সে আলেম দিন বুঝেন না। আর আপনি আমি দিন বুঝি, যে আপনি আমি দিন শিখি নাই মূল উৎস থেকে সরাসরি। আমরা আমাদের দিনের উপর নির্ভরযোগ্যতা কি, এটা কি আমাদের ভুল না? আল্লাহকে আমাদের তৌফিক দান করেন। ওই যে বলতেছিলাম কোন আলেমী দিন, খাঁটি আলেমী দিন আল্লাহ ওয়ালার যে সান্নিধ্যে কিছুক্ষণ বসা শত শত বৎসর নফল ইবাদত থেকে দামি। না, সেটার জন্য হাদিস পড়ছিলাম, আল জালিস সওয়ালে খায়রু মিন আল ওয়াদা। হুজুর বড় মানতে কি মানুষ, হ্যাঁ মানতে কি মানে কি, যে এটার ইংলিশে কি বলে হুজুর, লজিক না, একটা হলো ফিলোসফি আর একটা লজিক, এগুলো আমাদের মাদ্রাসাতেও পড়ায়। ফিলোসফিকে মাদ্রাসার পরিভাষায়, আমাদের এলমি লাইনের পরিভাষায় বলা হয় ফালসাফার, আর যেটা আপনারা লজিক বলেন ওটাকে আমরা বলি মানতেক। আমাদের হুজুর মানতেকের পাকা উস্তাদ, মানতেক মানে লজিক শাস্ত্রের পাকা উস্তাদ। হ্যাঁ, তো এই মানতেক যেটা আর ফালসাফা যেটা, লজিক এবং ফিলোসফি দুটোই আমিও পড়েছিলাম আমার শিক্ষকতার জীবনে। হ্যাঁ, যাই হোক, তো এই হুজুর মানতেকে আছে না যে কুল্লিয়ে মোশাক্কেক। হ্যাঁ, ওয়াহাদাত এক কুল্লিয়ে মোশাক্কেক, কুল্লিয়ে মোশাক্কেক অনেক আফরাদ, ওয়াহাদাত এক লোক একলা। আপনাদেরকে বুঝাই বলি, এক লোক একলা আছে কোরআন শরীফ তেলাওয়াত করে, আর এক লোক একলা একলা বসে রয়েছে কিন্তু জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরে মশগুল, এক লোক একলা আল্লাহর ধ্যানে মশগুল, এক লোক একলা আছে একসাকে মশগুল, এক লোক একলা আছে তওয়াফে মশগুল, একলা একলা তো হবে মুশকিল। কি আমার কথা বুঝতেছেন না? মানে একলা অবস্থা কত রকম হইতে পারে এটা আমি দেখাই দিচ্ছি। এক লোক একলা আছে, কোন গুনার কাছে কেউ ডাকতেছিল সিনেমা হলে যাইতে কিন্তু সে যায় নাই, একলা একলা বসে বসে ওইখানে জিকির করতেছে তেলাওয়াত করতেছে। এরকম হাজারো রকমের নফল আমল, একটা হলো ফরজ আমলে মশগুল, ফরজে মশগুল, ফরজ আমল তো অনেক উপরে, কিন্তু হাজারো রকমের একলা থাকা অবস্থার নফল আমল এর থেকে দামি কোন আল্লাহ বলার সহমতে বসে। রসুল্লাহ সাল্লাম বলছেন আল জালিস সালে খায়রু মিনাল ওয়াদা, তোমার হাজারো রকমের একলা থাকার নেক আমলের মধ্যে একলা একলা নেক আমলে মশগুল থাকা যেটা নফল আমল, তার থেকে বেশি দামি কোন আল্লাহ বলার সঙ্গে থাকা, কোন কামিলের সঙ্গে থাকা। ওই যে সালের অর্থ করতে গেছিলাম, কোন সাল মানে কামিল দিন ওয়ালা, তার ভিতরে কমপ্লিট দিন আছে, পূর্ণভাবে তার ভিতরে দিনই জিন্দগি আছে, তার সঙ্গে থাকা সেটার মর্তবা বেশি। কেন কি আমার ভাইরা কথা বুঝেন না আপনারা? বুঝলে একটু মাঝে মধ্যে আমার সাই দিয়েন, এমনি আমি অসুস্থ দুর্বল মানুষ, আর যদি টের পাই যে আপনারা বুঝতেছেন না অথবা আমার উপর রাগ হইতেছে গোসা হইতেছেন, তাহলে তো আমি আরো মনোবল হারাই ফেলি। হ্যাঁ, এই যে হাজারো লাখো একলা একলা নফল আমলের চেয়ে কোন আল্লাহওয়ালার সঙ্গে থাকা এটার মর্তবা বেশি, এটার কারণটা কি? এটা আর এক হাদিসে স্পষ্ট হয়েছে, যেটা হাদিসে খুঁজছি সেটা সহি হাদিস। রসুল্লাহ সাল্লাম বলেন হুমুল কাউমুল আসাবিহিম জালিসু, এ আল্লাহর খাস বন্দা বিশিষ্ট বন্দা যারা সালেহীন আউলিয়া একরাম, এই আল্লাহ পাক যাদের এক নাম জাকিরিন, এই আল্লাহ পাকের বিশিষ্ট মন্দা। রসুল্লাহ সাল্লাম বলেন স্বয়ং রব্বুল আলমিন বলছেন হাদিসে কুৎসিতে, এই মন্দাদের সঙ্গে যারা উঠা বসা করবে তারাও জাহান্নামই থাকবে না। লায়াসকা মানি হতভাগা হবে না, হতভাগা হবে না মানি জাহান্নামই থাকবে না। হতভাগা সে যে জাহান্নামে নিক্ষিপ্ত হয়, ভাগ্যবান সে যে জান্নাতে পৌঁছতে পারে। কি কথা বুঝেন নাই ভাইরা? তো আমি যদি হাজারো আমল করি এটার ভিতরে এই গ্যারান্টি নাই যে আমি জান্নাতে পৌঁছতে পারবই, কিন্তু আল্লাহ ওয়ালাদের সঙ্গে উঠা বসার বরকত এতটা। আল্লাহ পাক নিজে যিনি জান্নাত বানাইছেন, জান্নাতের যিনি মালিক, জান্নাত যিনি দান করবেন, তিনি বলেন আমি গ্যারান্টি দিয়ে বলতেছি আমার খাস বন্দাদের সঙ্গে উঠা বসা রাখলে তুই জাহান্নামী হবি না। তাহলে যে আমলের দ্বারা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি, সেটা আমার লাখো কোটি গ্যারান্টি বিহীন নফল আমলের চেয়ে বেশি দামি না? এখন ক্লিয়ার হলো কিনা? ওই সকল ভাইরা যারা বলেন বুজুর্গদের কথার কোন ডকুমেন্ট নাই, অনেকে চিৎকার করতে থাকে, আমি বিভিন্ন সারা দেশে সফর করতেছি বহু বছর থেকে আলহামদুলিল্লাহ, কি বলবো আপনাদেরকে, একবার বরিশাল গেলাম, ওখানে বিশাল মহাসম্মেলন, অনেক আলেমরা বয়ান করছেন, আমিও ছিলাম ওই বয়ানকারীদের একজন। পরের বছর ওখানে আমাকে দাওয়াত দিছে, প্রতি বছরই দাওয়াত দেয় যাই, পরের বছর গেলে ওখানে এক বন্ধু মানুষ মহব্বত করে, গত বছর অনেকে বলল কি উনি খালি কেবল বুজুর্গদের কথা কয়, ও মহানা থানুই বলছেন, মহানা গঙ্গুই বলছেন, মহানা ইলিয়াস সাহেব বলছেন, মহানা জাকারিয়া সাহেব বলছেন, অমুক বুজুর্গ বলছেন, হ্যাঁ না সব বুজুর্গ কোরআন হাদিসের কথা কইতে পারে না, মনে হয় যে এই সব বুজুর্গরা সব মিছা কথা কয়, এই সব বুজুর্গরা যে যা বলে বলে যে ফাঁকে ফাঁকে হয়তো কোনো এমন একটা ডোজ দেয় যাতে লোকগুলো সিনেমা হলে চলে যায়, এই কি বুজুর্গদের কাজ? যত বুজুর্গ আর দিন ছিলেন যাদের জার্মানি দিনের বড়, তারা সকলে কোরআন সুন্নার আলোকেই কথা বলতেন, এলমে দিনের আলোকেই কথা বলতেন, আর জান্নাতে নেওয়ার আর জাহান্নাম থেকে মুক্তির পয়গামই শুনাইতেন। তো বুজুর্গদের কথা বলা, কোন ডাক্তার যদি বলে, বড় বড় ডাক্তারদের রেফারেন্স দেয়, এই কথাটা আরো বেশি গ্রহণযোগ্যতা বাড়ে না? যে উনি নিজেই একজন বড় ডাক্তার না, বরং বড় বড় ডাক্তারদের রেফারেন্সে কথা বলেন এবং প্রেসক্রিপশন লেখেন, এর নির্ভরযোগ্যতার গ্রহণযোগ্যতা আরো বাড়ে না? কোন আলিমি দিন যখন পূর্বসূরি বড় বড় আলিমদের ইমামদের ফকিরদের মুফাসসিরিনদের উদ্ধৃতি দিয়ে রেফারেন্স দিয়ে কথা বলেন, তার গ্রহণযোগ্যতা আরো বৃদ্ধি পায়। কিন্তু আমাদের এই বন্ধুরা এমন ধোকাগ্রস্ত বিভ্রান্তির শিকার হয়েছেন কিছু লোকের মন্ত্রের কারণে, হ্যাঁ যে এরকম খালি বুজুর্গদের কথা, আর কোরআন হাদিস নাই, কোরআন হাদিসে কি হয়েছে আদি মামলা, এমন ভাবে লোকেরা ইবলিসের ধোকার শিকার হয়ে যায়। ইবলিসের ধোকার শিকার কেন? কোরআন শরীফ রব্বুল আলামিন নিজে কোরআনে যত কথা বলেন আল্লাহ ডাইরেক্ট বললে দিলেই পারে না, আমার হুকুম এই, আমার বিধান এই, আমার নসিহত এই, এই পথে যাইবে না, এটুকু বললে যথেষ্ট। কিন্তু আল্লাহ পাক তারপরে বলেন যে দেখো আমি এরকম সুন্দর কথায় নির্দেশ ইব্রাহিমকে দিয়েছিলাম, আমার বান্দা ইব্রাহিম আলাইহিস সালামকে, উনি আমাকে এই আমলগুলো করে খুশি করে দিয়েছেন। আল্লাহ পাক নিজে বুজুর্গদের কথা পেশ করেন যে ইনি এক বুজুর্গ, ইনি এক নবী, ইনি হযরত লোকমান আলাইহিস সালাম এক আমার ওলি। আল্লাহ পাক পুরা কোরআনে পাকে কখনো এক বুজুর্গের কথা, কখনো আরেক বুজুর্গের কথা, কখনো আরেক বুজুর্গের কথা, মানে আল্লাহর দিনে যারা বুজুর্গ সেই বুজুর্গ সে আকাবের সে মহামান্যদের কথা আল্লাহ পাক নিজে পেশ করতে থাকছেন নমুনা হিসাবে, এরা আমার মডেল, এদের মোতাবেক তোমরা জিন্দগি বানাও। উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহুম ইহতাদে, আল্লাহ পাক বলেন এই বান্দারা এরা পূর্ণ হেদায়েত প্রাপ্ত, আমি তাদেরকে কমপ্লিট হেদায়েত দিয়া আলোকিত জীবনের অধিকারী করে দিছি, তোমরা তাদের অনুসরণ করলে তোমরাও কামিয়াব হয়ে যাবে। তা আল্লাহ পাক এদের উল্লেখ করলেন কি জন্য? আল্লাহ খালি বললেই তো আকিমুসসালাহ, হ্যাঁ আতুজ জাকা, উযকুরুল্লাহ, হ্যাঁ অতুল কোরআনা, কোরআন তেলাওয়াত করো, গুনাহ থেকে বাঁচো, জিকির করো, আমল করো, এটা বললেই হয়। কিন্তু এটা বলে আল্লাহ পাক থামেন নাই, যারা আমল করে কামিল জিন্দেগি বানায় নমুনার পজিশনে আসছেন আল্লাহ পাক তাদেরকে আমাদের সামনে নমুনা বা মডেল হিসাবে পেশ করতে থাকেন। বোঝা গেল বুজুর্গানে দিনের রেফারেন্স টানতে থাকার শিক্ষাই দিচ্ছেন আল্লাহ পবিত্র কোরআনে। যারা বুজুর্গানে দিনের ওলামায় দিনের রেফারেন্স বাদ দিয়ে কথা বলতে চান, এটা হেদায়তের রাস্তা না, সিরাতুল মুস্তাকিমের রাস্তা না, এটা এক্সিডেন্টের রাস্তা। এইভাবে তারা যদি বয়ে তৈরি করতে পারেন তাহলে তাদের জন্য পথ খুলে যায় যে কোন বুজুর্গের কথা ছাড়া কথা বললে এটা ইসলামের কথা, কারণ আমি কোরআনের রেফারেন্স দিছি, হাদিসের রেফারেন্স দিছি, বুখারীর রেফারেন্স দিছি। কিন্তু বুখারীর ব্যাখ্যাতে দিলেন, কোরআনের রেফারেন্সে দিলেন, ব্যাখ্যাতে দিলেন, সেটা কার রেফারেন্সে, কে বলছেন? আপনার নিজের ব্যক্তিগত কথা না কোন ডক্টরের ব্যাখ্যা সেটা, কেন ব্যক্তিগত বড়শিলকেরা চিন্তাবিদের ব্যাখ্যা, বুদ্ধিজীবীর ব্যাখ্যা, না কোন হযরত হাসান বসরির ব্যাখ্যা, নাকি মুজাদ্দিদ আলবে সানির ব্যাখ্যা, কথা বুঝেন নাই? এই পার্থক্য করার সুযোগ তো তখন থাকবে না। এই জন্যই ওরা বুজুর্গদের রেফারেন্স টানার বিষয়ে বিরুদ্ধাচরণ করতে থাকে। যারা যদি বুঝা করে তারা ভুল করতেছে, সীমা লঙ্ঘন করতেছে, আর না বুঝা করতে থাকে তারা মারাত্মক বিভ্রান্তির শিকার হচ্ছে। কিন্তু সেটা সিরাতুল মুস্তাকিমের পথ না। আল্লাহ পাক বাতলাই দিয়েছেন পবিত্র কোরআনে, সিরাতুল মুস্তাকিম হচ্ছে আমার বিশিষ্ট বান্দাদের রাস্তা। আমার কথাটা ক্লিয়ার ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবীর কারীম।
আমাদের ঢাকা জেলার এই আলহামদুলিল্লাহ প্রাপ্ত করে দিয়েছে প্রতি মাসে একটি আমাদের ন্যায়পাতানা কোন না কোন মসজিদে প্রোগ্রাম না হয়ে থাকে। সেই সুবাদে আজকে আমাদের এই গণগণনা কেন্দ্রীয় জামে মসজিদেরও সেই সুবাদে প্রোগ্রাম ছিল শনিবার, কিন্তু শনিবার দিন হজরতের বিশেষ কিছু ব্যস্ততা আছে, যে ব্যস্ততার কারণে আসা কঠিন হবে, এই জন্য চলতি মাসের জন্য শুক্রবার হল হওয়ার কথা ছিল আগামীকাল। এজন্য আমরা চেষ্টা করব প্রতি মাসে এলাম হয় আমাদের আপনারা বিভিন্ন মসজিদে হজরত আসার যে শনিবার তার আগের শুক্রবার, তার আগের শুক্রবার কমপক্ষে দুই শুক্রবার দেওয়া থানার প্রায় বড় বড় মসজিদগুলোতেই ঘোষণা হয়ে থাকে। আজকে যে আলোচনা হল আলহামদুলিল্লাহ এরকমই আলোচনা হয়ে থাকে, দিনই আলোচনা এরকম আলোচনা যদি হয় আমরা যদি সাথে শরীর করি প্রতি মাসের প্রোগ্রামে যদি শরীর হই তাহলে কি বলেন আমরা কি ক্ষতিগ্রস্ত হবো না লাভবান হব? আল্লাহ হায়াতের হবে সন্তোষ করে এবং প্রকাণ্ড হাদিসের আলোচনায় আল্লাহ যেন পুরো উম্মতকে হেদায়েতে আম আল্লাহ নসিব করে আমরা সবসময় চেষ্টা করবো তাদের মধ্যে শরীর হওয়ার জন্য। আর আজকে অনেক দূর দূর থেকে অনেক মোলামিকা আসছেন, সে ধারণা কিন্তু অনেকে আসছেন। আলহামদুলিল্লাহ আমরা এখানে আমাদের পাশে দোয়া করে হজরত জারুল সিংহ আমরা কথা নিলেন, এখানে একটু মেহমানদারি ব্যবস্থা মোলামিকা হয়ে গেল, যারা মেহমান আসছি দূর দূর থেকে আসছি তাদের জন্য এখানে মহাকাশ বিশ্বাস করে এই মাত্র এখানে আমরা ইনশাআল্লাহ তাআলা একটু শরীর করবো সামান্য কিছু মেহমানদের ব্যবস্থা করুন করে চাষ করে ইনশাআল্লাহ।
আজকে দেখা করার, আচ্ছা 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 আচ্ছা, দোয়া করুন ইনশাআল্লাহ আমার জন্য ভাই, আপনারা একটু কাজ দোয়া করেন, বিশেষ করে মুরব্বীদের কাছে দোয়া চাই। এত অসুস্থ শরীর যে আপনাদেরকে আমি কেমনে বুঝাব, কোন মানে লাগাতার মার্চ পর্যন্ত প্রোগ্রামই প্রোগ্রাম। আমার বাড়ি বোলা, বোলার যারা মহব্বত করেন 9টা প্রোগ্রাম নিতে তারা আসছেন, 9টা প্রোগ্রাম। অনেক চেষ্টা করে কোন ফাঁক জায়গা বাইর করতে পারলাম না মার্চের মধ্যে। পরে বেচারা এত মহব্বত করে, সে বোলার অনেক বড় রাজনৈতিক নেতা, আগের এক জিন্দিগি ছিল, কেমনে এসে আমাকে একবার এখানে দেখা হয়েছে। আমি বললাম আসেন খানকা, পরে চা খাইলেন বসলেন, এরপর থেকে আসলি আমার এখানে আসেন। এখন আল্লাহ পাক তাকে দিনের এক বুঝ দিয়েছেন, উনি অনেকগুলি প্রোগ্রাম করতে চান, কোনো আমি রাস্তা বাইর করতে পারিনি, এতগুলো প্রোগ্রাম আলহামদুলিল্লাহ। এবং কোনো জায়গাতে ওয়াজ মাহফিলে কি আছে, এই ওয়াজ তো আমি, যেটা এখন সমাজে অনেক চালু হয়ে গেছে, ভালো ভালো কত সুন্দর হতো আমি তো পারি না। কোরআন হাদিস যা কিছু ওলামায়ে দ্বীনের কাছে পড়ার তৌফিক হয়েছে, ওখান থেকে মুসলমান ভাইদের ফায়দার কথাগুলো যা কিছু আল্লাহ পাক এমনি বসে বসে আলোচনা করার তৌফিক দেন। আজকে যেরকম শুনলেন, এবং এই এই মজলিস যে এরকম ছোট, হ্যাঁ 10 লাখ লোক জমা হয় না, 10,000 লোক জমা হয় না, এটা নিয়ে আলহামদুলিল্লাহ আমার কোনো মাথা ব্যথা নাই, বরং এটা নিয়ে আমি আরো বেশি আরাম পাই। কারণ আমি উপলব্ধি করি জ্ঞানী কোন লোকজন বসছেন, এবং যারা আন্তরিকভাবে শুনতে আগ্রহী আগ্রহ নিয়ে বসছেন, হ্যাঁ এক একটা বিষয়কে শুনতে চান বুঝতে চান, এর দ্বারা এক এক এলাকাতে দিনের একটা মজবুত ঘাঁটি তৈরি হয়। 10 জন মানুষ তৈরি হলে 10 জনই শক্তিশালী একটা ঘাঁটি। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম শুনেন আপনারা খেয়াল করে, এই জন্য রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে আল্লাহ পাক পাঠাইতে পারতেন আমেরিকা যাও। আমেরিকা রসুল্লাহ সাল্লাহ আল্লাহর নিকট কি অনাবিষ্কৃত ছিল? আল্লাহর কাছে আমেরিকা তখন অনাবিষ্কৃত ছিল, দুনিয়ার লোকদের কাছে অনাবিষ্কৃত ছিল, রসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে তো ছিল না। তো আল্লাহ পাক আমেরিকা পাঠাইতে পারতেন, জাপান পাঠাইতে পারতেন, সারা দুনিয়াতে পাঠাইতে পারতেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক তো সেটা পাঠান নাই। ভারতে আসছিলেন রসুল্লাহ সাল্লাহ আসলাম, একবারও আসছিলেন? যে আপনি তো আন্তর্জাতিক নবী, সারা বিশ্বের নবী, আপনি একবার একবার করে সব জায়গায় গিয়ে আসেন, ভারতে অন্তত একবারের জন্য যান, আমেরিকা একবারের জন্য যান, জাপান একবার একটা প্রোগ্রাম রাখেন, অস্ট্রেলিয়াতে একটা প্রোগ্রাম রাখেন, সাউথ আফ্রিকাতে একটা প্রোগ্রাম রাখেন, করছিলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে এই বিষয়গুলো বুঝে না বেচারারা, কেন এটা আল্লাহ পাক চাইছেন যে হে রসুল আপনি যাদেরকে দিন শিখাবেন, কামেল দিন শিখাবেন, তার এলেম কামেল হয়, বুঝ কামেল হয়, এখলাস কামেল হয়, নামাজ কামেল হয়, উজু কামেল হয়, হ্যাঁ না, রোজা কামেল হয়, যা আমল শিখবে সবটা পূর্ণ হয়, পরিপূর্ণভাবে হয়। এবং কোরআন শরীফ আল্লাহ তাআলা নিজে আবার আমাদেরকে শুনাইছেন, ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম, নবী নবীর সাহাবীদেরকে পুরো কোরআনে পাকের তেলাওয়াত শিক্ষা দেন, এবং পুরো কোরআনে করিমের এলম শিক্ষা দান করেন। কোরআন আল্লাহ কি কি বলছেন বুঝে দেন। ওয়াল হিকমাতা, হিকমা মানে এটা, এটা নিয়ে আমি এখন কথা বলতে গেলে লম্বা হবে। হিকমার যেটা মর্মার্থ সেটা হচ্ছে আমি কোরআনে যা বললাম জীবনে সেটার কমপ্লিট বাস্তবায়নের চিত্র ব্যাখ্যা এটা তিনি শিখাইয়া দেন, দেখাইয়া দেন, যেটাকে সুন্না বলে। কি কথা বুঝুন না, যেটাকে সুন্না বলে। যেমন নামাজ পড়তে বলছেন আল্লাহ তাআলা, কোরআন শরীফের নামাজের কি ফরজগুলোর বয়ান আছে, ওয়াজিবগুলোর বয়ান আছে, সুন্নত গুলোর বয়ান আছে, নামাজের ভিতরে কোন কোন কাজে নামাজ ছুটবে এটার কি বয়ান আছে কোরআন শরীফে? রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম সবিস্তারে এগুলো এলমান আমলান অর্থাৎ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দেখায় দিচ্ছেন, শিখিয়ে দিচ্ছেন, এটার নাম হেকমা। রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম সাহাবিদেরকে সে মুকাম্মল ইসলামী জিন্দগি শিক্ষা দান করেন এবং তাদের ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করে পরিমার্জিত জিন্দগি তাদেরকে শিক্ষা দান করেন, যেটা আখলাকের অধ্যায়। এই হল সাহাবিদেরকে এইভাবে এক একজনকে রসুল্লাহ সাল্লাহ আসলাম তৈরি করছেন, শিক্ষা দিয়েছেন। কিন্তু অনেক ভাইরা এগুলো বুঝতে পারেন না, এই দিনের এই অধ্যায়গুলো রসুল সাল্লাহ ইসলামের তালিম নবুয়তি তালিম তরবিয়তের এই অধ্যায়গুলোকে অনেকে এখন পর্যন্ত সম্ভব উপলব্ধি করতে পারেন নাই, অনেকে এগুলো বোঝার চেষ্টাও করার সুযোগ পাননি, এটা আমাদের বড় ত্রুটি। তো এই যে আমরা এই ছোট আকারেই আমাদের একটা মজলিস হল, 200 লোক 500 লোক 1000 লোক, এই লোকগুলো কারোর মধ্যে কোনো অস্থিরতা নেই যে আমি এখনো শেষ করলো না, আমি বাসায় যাব, কত গাছপালা আসছি খালি কইতেই থাকে, কি কথা বলেন নাই? সকলেরই আবেগ এবং অপেক্ষা একটু দিনই কথা হোক, কষ্ট করে আজকে বাইরে আসছি, দুইটা কথা শুনলে আমাদের ফায়দা হবে। এই যে জ্ঞানী গুণী লোক, সমঝদার লোক এইরকম সমাজে তৈরি হলে এক এক এরিয়ার এই মানুষগুলো আল্লাহর দিনের শক্তিশালী এক একটা ঘাঁটি এবং দিনের মজবুত বুনিয়াদ এবং ভিত্তি, সম্মুখে এদের দ্বারাই শহীদ দিনের কাজ আগে বাড়ে। এই জন্যই রসুল্লাহ সাল্লাহ ইসলামের 23 বছরের নবুয়তের জিন্দগিতে মদিনা শরীফকে কেন্দ্র করে তিনি জমে থাকছেন, কি ভাই ঠিক কিনা? না ইরাকে গিয়ে বসেছিলেন 2-3 সপ্তাহ 2-3 মাস, মদিনা শরীফে জমে থেকে দিনের কাজ করছেন কেন? যাতে করে যারা এখানে আসেন থাকেন শিখেন প্রত্যেকে মোকাম্মল দিন বলা হইতে পারেন। ফের আবু বকর কামেল নমুনা, ওমর কামেল নমুনা, উসমান কামেল নমুনা, আলী কামেল নমুনা, আবদুল্লাহ ইবনে মাসউদ কামেল নমুনা, বেলাল কামেল নমুনা, আবু হুরায়রা কামেল নমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, সব সাহাবীদের এক একজন কামেল নমুনা, এক একজন দিনের চন্দ্র সূর্য। এজন্য এই দিনই মজলিস যেটা হচ্ছে, যেখানে মাসিক মজলিসই হোক একদিনের জন্যই হোক, এটা যদি আমরা জমে থাকি আসি যাই শুনি বসি আল্লাহ পাকের রহমতে ধীরে ধীরে কাতরা কাতরা বাহারে গড়দাত অনেকগুলো ফোটার সমষ্টিতে একটা সাগর মহাসাগর, আমরা অল্প অল্প শিখব, একদিন দেখা যাবে পিওর নির্ভরযোগ্য খাঁটি দিনই বিষয়গুলো একত্রিত হবে। ভালো হয় যদি এগুলো ডায়েরিতে আপনারা একদম নির্দাকভাবে নোট করে রাখতে পারেন যে আজকে আমরা এই বিষয়গুলো জানলাম শুনলাম রেফারেন্স সহ, ইনশাআল্লাহ তাআলা দেখা যাবে আমাদের এলমের একটা বড় এই দরিয়া আমাদের অর্জন হয়ে গেছে আল্লাহর রহমতে। আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد بارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كن خير لكل مسلم ومسلمة، اللهم احسن عاقبتنا في الأمور كلها، وعجلنا من خزي الدنيا وعذاب الآخرة. স্ত্রী পুত্র সন্তান আদি সকলকে মাফ করেন, সকলের জন্য জান্নাত মঞ্জুর করেন। আল্লাহ আপনার আজাব থেকে পানা চাই, আপনার অসন্তুষ্টি থেকে পানা চাই, আহিয়াতে দাঁড়ায় না তা আমাদেরকে দান করেন, ফলাহ দাঁড়ায় আমাদেরকে নসিব করেন, আমাদেরকে সুস্থ সুন্দর জিন্দগি দান করেন, নিরাপদ জিন্দগি না দান করেন, এলম আমল ইমান এবং হেদায়েতে পরিপূর্ণ জিন্দগি দান করেন, নূর ভরা জিন্দগি দান করেন, আপনার মর্জি মোতাবেক জিন্দগি দান করেন, সকল বিপদ থেকে ফেতনা থেকে অসুস্থতা থেকে পেরেশানি থেকে বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করেন, শত্রুদের থেকে সর্বরকমের হিংসুকদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের আপনজনদেরকে হেফাজত করেন, প্রিয়জনদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদের ঘরওয়ালাদেরকে হেফাজত করেন, দোস্ত এবং মহিবিনকে হেফাজত করেন, আমাদের মধ্যে যার যে কোনো বিপদ আছে পেরেশানি আছে আল্লাহ সব বিপদ থেকে পেরেশানি থেকে আমি নাজাত দান করেন। আল্লাহ আপনি সীমাহীন দয়া বলো। বহুত বহুতই নালায়েক, আল্লাহ বড় মারাত্মক সীমা লঙ্ঘন করি আমরা, অনেক বেশি অপরাধের জিন্দগি আমাদের, অনেক মলিন অনেক কালিমাযুক্ত জিন্দগি আমাদের, আল্লাহ আপনার মাগফিরাত রহমতের পানি দিয়া আমাদেরকে বাদশা এত কালো জিন্দগি নিয়ে জান্নাতে প্রবেশ করা কোন ক্রমে সম্ভব না। আপনি যদি না আমাদেরকে মাফ করে দেন, যদি না আপনি আমাদেরকে পাক করে দেন, যদি না মাগফিরাতের দুয়ে আমাদেরকে ধুয়ে মিশে পবিত্র বানায় দেন, আল্লাহ মাগফির খাতায়া না, আল্লাহ মাগফির খাতায়া না, বিমা সালজি ওয়াল বারাক ونقي قلوبنا من الخطايا كما ينقي الثوب الابيض من الدنس وباعد بيننا وبين خطايانا كما بعدت بين المشرق والمغرب رب اغفر وارحم وانت خير الراحمين আল্লাহ মাফ করে দেন, আমাদের প্রতি সীমাহীন রহমত নাজিল করে দেন, দুজাহান আমাদের কামিয়াব বানায় দেন, আমাদের কোন অপরাধের হিসাব নেন না, হিসাব নিলে আমাদের কোন উপায় থাকবে না, রক্ষা পাওয়ার কোন রাস্তা থাকবে না, বিনা হিসাবে আমাদের জন্য নাজাত মঞ্জুর করেন, বিনা হিসাব বিনা হিসাবে আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, বিনা হিসাবে আমাদের জন্য মুক্তি মঞ্জুর করেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে সামিল করেন, সকলের কষ্ট তকলিফ আপনি দূর করেন, সকলের হায়াতে বরকত দেন, রিজিকে বরকত দেন, যার যে কোনো রোগ শোক আছে রোগ শোক থেকে নাজাত দান করেন, আল্লাহ নির্বাণ মানাক, আমি নিজেও অসুস্থ, আমাকে কামেল সেবা কামেল এই জিন্দগি পুরা আপনার দিনের খেদমতে আপনার মহব্বতে আপনার মরুদের উপরে চলার জন্য কবুল করেন, আল্লাহ আপনার বান্দাদের কাছে দিনের কথা বলার মতো এল দেন, আমল দেন, এখলাস দেন, এহসান দেন, তৌফিক দেন, সেহাত দেন, কুয়াত দেন, এবং আওয়ান ও আনসার আপনি নসীব ফরমান, দোস্ত এবং মুহিব্বিন সেরকম নসীব ফরমান, দরবদর ফিরতা হো তেরি ইয়াদ মে ক্যা মজা পাতা হ্যায় দিল ফরিয়াদ মে, আল্লাহ আমরা ভিখারি মিসকিনের দল, আমরা ফকির আপনার, আপনি ধনী আপনি গণী, সব ধন আপনার, সব সব সম্পদ আপনার, আমরা তো একদমই নিঃস্ব, আমাদের কিছু নাই, আল্লাহ আপনি দিলেই আমাদের যা দিবেন সেটাই আমাদের সম্পদ, সেটাই আমাদের নেয়ামত, দুজাহানের সব নেয়ামত আমাদেরকে দেন, সব দৌলত আমাদেরকে দেন, দুজাহানের কামিয়াবি আমাদেরকে দেন, আল্লাহ দুনিয়া আপনার কামের সন্তুষ্টি আমাদেরকে দেন, আমাদেরকে মানুষ বানায় দেন, অসুস্থ থেকে আমাদেরকে নাজাত দান করেন, আমাদের ঘরওয়ালাদেরকে সন্তানদেরকে আপনার সন্তুষ্টি জিন্দগি দান করেন, সুন্দর আখলাক সুন্দর জিন্দগি আমাদেরকে দান করেন, তমাম খারাপি থেকে আমাদেরকে মুক্ত করেন, যেই দোষ যে সকল দোষ মানুষকে পশু বানায়, যেই দোষ মানুষকে নিচে নামায়, যে সকল দোষ মানুষকে জান নামে নেয়, ওই সকল দোষ থেকে আমাদেরকে পবিত্র করে দেন, আল্লাহ আমাদের ভিতর বাইরের জিন্দগিতে নূর ভালো বানায় দেন, আল্লাহ আপনার মহব্বত খাসিয়ত আমাদেরকে নসিব ফরমান, এলমের দৌলত আমাদেরকে দান করেন, আল্লাহ উলামায় দ্বীনের মহব্বত আমাদেরকে নসিব করেন, মুসলমানদের মহব্বত আমাদেরকে নসিব করেন, মাখলুক আপনার মাখলুকের প্রতি মহব্বত আমাদেরকে নসিব ফরমান, আল্লাহ মেহরবান মালিক আমাদেরকে উত্তম এবং সুন্দর আখলাক চরিত্র দান করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কত সুন্দর ছিল, সারা দুনিয়ার ফুলের চেয়ে সুন্দর ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মুবারক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচার ব্যবহার কত সুগন্ধময় ছিল, কি ফুলের জিন্দগি ছিল, আল্লাহ সেই ফুলের জিন্দগি সেই সুন্দর জিন্দগি নূরওয়ালা জিন্দগি নূরওয়ালা আখলাকের ফয়জে কামেল কামেল বরকত আমাদেরকে সকলকে নসিব ফরমান, সেই রং কামের ভাবে আমাদের সকলের জিন্দগিতে দান করেন, জিন্দগিটা আপনার মহব্বতে কাটাইতে পারি, আপনার জিকিরে আপনার বন্দিগিতে লাগাইতে পারি, আপনার দিনের খেদমতে লাগাইতে পারি, আমাদের তৌফিক দান করেন, আমাদের সকলের রিজিকে বরকত দেন, ব্যবসা বাণিজ্যে বরকত দেন, এই মজলিসকে মাহফিলকে কবুল করেন। এর জন্য যারা মেহনত করেন, খেদমত করেন, যারা উদ্যোক্তা, যারা সহায়তাকারী, অংশগ্রহণকারী, সকলকে কবুল করেন, সকলকে মাফ করেন, সকলকে সকলের দুজাহান কামিয়াব করেন। এই ভাইয়ের বাচ্চা আল্লাহ ভালো মতো পড়াশোনা করতেছেন, আল্লাহ তাকে এলমের জন্য কবুল করেন, মেধা দান করেন, ফাহাম দান করেন, এলমে দিনের নেশা, আমলের নেশা, আকাবের উম্মতের রাস্তার উপর চলার নেশা নসিব করেন। যে সকল ছেলেরা এলমে দিন শিখতেছে তাদের সকলের হায়াতে বরকত দেন, তাদের মা বাবার জিন্দগিতে বরকত দেন, সম্মানিত করেন। আল্লাহ তমাম দিনী মাদ্রাসা, দিনী প্রতিষ্ঠান, দিনী মার্কাজ সমূহ কবুল করেন। যারা পড়েন, পড়ান, যারা এই দিনী প্রতিষ্ঠানের খেদমত করেন, মসজিদের খেদমত করেন, তাদের হায়াতে এলমে আমলে মালে জিন্দগিতে বরকত দান করেন, তাদেরকে সম্মানিত করেন, দুজাহানে তাদেরকে পুরস্কৃত করেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাযিল করেন, তমাম বিশৃঙ্খলা থেকে দেশটাকে রক্ষা করেন। আল্লাহ এই দেশের মধ্যে রহমত, বরকত এবং সমৃদ্ধি নসিব করেন। সমগ্র মুসলিম জাহানকে দুশ্মনদের হাত থেকে, ফেতনা ফাসাদ থেকে, বিশৃঙ্খলা থেকে আপনি হেফাজত করেন। দুনিয়ার যেদিকে তাকাই সব জায়গাতে মুসলমানরা বিপদগ্রস্ত, বিপদ নির্যাতিত, নিষ্পেষিত। আল্লাহ মুসলমানদেরকে আল্লাহ সম্মানিত জিন্দগিটা লাঞ্ছনার হাত থেকে রক্ষা করেন। যেখানে মুসলমান শত্রুদের দ্বারা আক্রান্ত, মুসলমানদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করেন। মুসলমানরা আজকে নিজেরা নিজেরা মারামারি কাটাকাটিতে আক্রান্ত, কেউ কাউকে শত্রু বলে, কেউ কাউকে শত্রু বলে, এবং যারা শহীদিনের উপর আছে তাদেরকেও, তাদের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি, বিভ্রান্তি সৃষ্টি করে। আল্লাহ সর্বশ্রেণীর মুসলমান যারা ভুল, বিভ্রান্তি, গুমরাহের শিকার, সকলকে হেদায়ত দেন, কামিল ইমানের নূর দেন, কামিল বুঝ দেন, মুসলমানদেরকে আপ পরস্পরে ভাই ভাই বানায় দেন, পরস্পরের শুভাকাঙ্ক্ষী বানায় দেন। হানাফি, সাফি, মালিকি, হাম্বলি সব মজাবের মুসলমানরাই হকওয়ালা, দিনওয়ালা, তাদেরকে আপসে মহব্বত নসিব ফরমান। যারা মজাব মানতেন না পূর্ব যুগে, তারাও মজাবওয়ালা আইম্মায়ে দিন, উলামায়ে দিনকে মহব্বত করতেন, শ্রদ্ধা করতেন। কিন্তু কিছু কিছু ভাইয়েরা এখন আছেন যারা মজাবও মানেন না এবং মজাবওয়ালা ওলামায়ে কেরাম, পূর্বসূরী আইম্মে দ্বীনের প্রতি অশ্রদ্ধামূলক কথা বলেন। ওই সকল ভাইদেরকে এই সকল বিভ্রান্তি থেকে উদ্ধার করেন, তাদেরকে হেদায়ত দান করেন, এবং মুসলিম সমাজকে ওই সকল মানুষদের বিভ্রান্তি থেকে আল্লাহ নিজ দয়াতে হেফাজত করেন। রহমতুল্লাহ আলমী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র রক্তের বরকতে আপনি তাদেরকে হেফাজত, সকল মুসলমানকে হেফাজত করেন, এবং সেই রক্তের বরকতে এই বিভ্রান্তি সৃষ্টিকারীদেরকে বিরত হওয়ার তৌফিক দান করেন। মহান রব্বুল আলমিন, রহমান রহিম, নিজ দয়াতে আমাদের মিনতি কবুল করেন, নিজ দয়াতে আমাদের মিনতি কবুল করেন, নিজ দয়াতে, নিজ কর্মে, নিজ গুণে আমাদের সকল ফরিয়াদ কবুল করেন, সব মিনতি কবুল করেন। রব্বানা 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 তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়াতুব আলাইনা إنك أنت التواب الرحيم، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، وصلى الله على النبي الكريم.